This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে এবিসি রেডিও FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM এ সোমবার রাত যে গল্পের শেষ নেই সেই গল্পে আর একটা রহস্য, এবং এই রহস্য হচ্ছে কুয়াশার রহস্য। সঙ্গে আছি বন্ধুব্রত। শুনছো তোমরা FM 89.2 থেকে ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধুরা, এবং সেই সঙ্গে এবিসি রেডিও BD.FM থেকে শুনছো বিশ্বের যে কোনো প্রান্তের বন্ধুরা বাংলার আওয়াজ এবিসি রেডিও। এবং কুয়াশার আয়োজন আরো একটি আয়োজন, এই আয়োজনে আমরা সাধারণত কি করে থাকি এটা ইতিমধ্যেই সবার জানা হয়ে গিয়েছে। আমরা প্রত্যেকটা পর্বে একটা না একটা রহস্য ভেদ করে থাকি, কিংবা কখনো কখনো এমনও হয় আমরা এমন কিছু রহস্যের কথা জানি যে রহস্য শেষ পর্যন্ত গিয়ে সেটা শেষ কোথায় সেই শেষটা আমাদের জানা হয় না। আজকে সেরকম একটা গল্প রয়েছে, দেখা যাক রহস্য ভেদ করা সম্ভব হয় কিনা। কুয়াশা যারা একদম প্রথম থেকে নিয়মিত শুনছে তাদের কাছে আজকের গল্পটা পরিচিত। আমরা আমাদের শ্রোতাদের অনেক অনুরোধে আমরা প্রথম যে পর্বটা প্রচার করেছিলাম নার্গিসের ঘটনা ফারজানার জীবনের গল্প, সেটা আজকে আরো একবার প্রচার করব এবং পুরো আয়োজন জুড়ে তোমাদের সঙ্গে থাকছি বন্ধুর প্রতি। তবে হ্যাঁ, অনেকগুলো বন্ধু ফেসবুকে এবং আমাদের খুদে বার্তা পাঠিয়ে জানতে চাইছে গত সপ্তাহের ঘটনাটা যদি আমরা ছোট্ট করে একটু বলে দিই। গত সপ্তাহে অনেকেই মিস করে গিয়েছে, হয়তো পুরোটা শুনতে পারেনি, অনেকেই ঘুমিয়ে গিয়েছিল কিংবা ভয়ের জন্য অনেকে শুনতে পারেনি, এবং যারা আসলে ইন্টারনেট থেকে ডাউনলোড করার সুবিধাটা এখনো পাচ্ছে না, যাদের হাতে এই মুহূর্তে অপশন নেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে পুরোনো পর্বগুলো শোনার, তাদের অনেকেরই আগ্রহ গত পর্বটা নিয়ে। তো আমি আজকের গল্পে যাওয়ার আগে, আজকের ঘটনায় যাওয়ার আগে ছোট্ট করে একটু গত পর্বের গল্পটা বলে দিচ্ছি। গত পর্বে আমাদের আয়োজন ছিল একটা পরিবারের গল্প নিয়ে, একটা সুখী সংসার, মারুফ এবং রোকেয়ার সংসার। মারুফ রোকেয়াকে ভালোবেসে বিয়ে করেছিল এবং তাকে ডাকতো আদর করে রুকু বলে। মারুফ একটা কোম্পানির বিজ্ঞাপনের কপিরাইটার ছিল, অ্যাড ফার্মে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করত। এছাড়া মাঝে মধ্যে সে নামকরা লেখকদের বইয়ের প্রচ্ছদ রাখত। ঢাকায় থাকতো তারা, তাদের চার ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার ছিল। বড় ছেলের নাম ফাহিম, ফাহিমের বয়স 8 বছর, তারপর মন্টি, মন্টির বয়স হচ্ছে 6, তারপরে তাদের একটা মেয়ে কন্যা সন্তান বয়স হচ্ছে 4, নাম পদ। সব ছোট ছেলে যেটা সে হচ্ছে অপু, মাত্র 6 মাস বয়স। মারুফা যখন ঢাকায় থাকতো, এক পর্যায়ে গিয়ে মারুফের পৈতৃক বাড়ি ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়, এবং সেখান থেকে খবর পায় যে তার পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা হচ্ছে, এবং এই সম্পত্তি নিয়ে ঝামেলার কারণে সে ডিসিশন নেয় যে ঢাকা ছেড়ে সোনারগাঁয় গিয়ে থাকবে। রোকে একটা কাজ করতো, চাকরিটা ছেড়ে দেয়, টেলিভিশনে এনলিস্টেড রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিল, কিন্তু বিয়ের পর সামলাতে গিয়ে আর গান গাওয়ার অভ্যাসটা ধরে রাখতে পারেনি। তো একটা পর্যায়ে গিয়ে যখন তারা সোনারগাঁয়ে লিভ করে যায়, সোনারগাঁয়ে গিয়ে শিফট হয়ে যাওয়ার পরে সেখানেও ভালোই কাটছিল তাদের দিনকাল। তাদের সংসারে আরেকজন থাকতো, মারুফের দুঃসম্পর্কে এক ফুপু, সে তাদের বাচ্চাদেরকে দেখাশোনা করতো এবং রোকেয়াও বেশ মানিয়ে নিল সেখানে গিয়ে। ভালোই লাগছিল তাদের জায়গাটা শহর থেকে একটু দূরে। তো একদিন তারা বিকেলে দাঁড়াতে যায় পানামনগর বলে একটা জায়গা আছে সোনারগাঁয়ে, সবারই মোটামুটি ওই এলাকার লোকজন যারা কিংবা যারা হিস্টোরিক্যাল সাইট হিসেবে ঘুরে এসেছেন তারা জানেন। তো পানামনগরে একদিন তারা বিকেলে বেড়াতে যায়, মারুফ, রোকেয়া এবং তাদের চার সন্তান। সেখানে গিয়ে তাদের দেখা হয় এক বিদেশিনীর সঙ্গে, বিদেশিনী অন্তঃসত্ত্বা ছিলেন, এবং কথা প্রসঙ্গে রোকেয়া বিদেশিনীকে তাদের বাসায় দাওয়াত করে, এবং পরদিন হঠাৎ করেই, যদিও সেই বিদেশিনীকে তাদের বাসার ঠিকানা দেওয়া হয়নি, তারপরও সে যেন কিভাবে খুঁজে খুঁজে তাদের বাসায় চলে আসে। মারুফ কাজে গিয়েছিল ঢাকায়, ঢাকা থেকে ফিরে দেখে বিদেশিনী তাদের ড্রয়িং রুমে বসে আছে এবং গল্প করছে তার পরিবারের সদস্যদের সঙ্গে। তো একটু অবাক হয়, স্বভাবত অবাক হওয়ারই কথা, কারণ যেহেতু ঠিকানা বলে আসা হয়নি, শুধু বলা হয়েছিল যে সোনারগাঁও শহরের আশেপাশেই থাকেন মারুফরা। তো তারপরও একজন অতিথি এবং প্রচন্ড অতিথি পরায়ণ একটা পরিবার তারা, তো খুব সহজেই তার সাথে আড্ডায় মেতে ওঠে। হঠাৎ করে যেটা হয়, বিদেশিনীর লেবার পেইন উঠেছে এবং মারুফ জলদি বের হয়ে যায় ডক্টর ডেকে আনতে। তবে তখন বেশ রাত হয়ে গিয়েছে, 8:30-9 বাজে, রাতে খাওয়া দাওয়ার পরে তারা গল্প করছিল এবং শহরতলিতে কিন্তু 8:30-9টা বেশ ভালোই রাত বলা যায়। মারুক যখন যায় গিয়ে ডাক্তার খুঁজে পেতে আনতে ঘন্টাখানেকেরও বেশি সময় লেগে যায়, ফিরে এসে দেখে ডাক্তারকে সঙ্গে নিয়ে ফিরে এসে দেখে যে ইতিমধ্যেই নর্মাল ডেলিভারি হয়ে গিয়েছে এবং বিদেশিনীর একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। ডাক্তার মা এবং কন্যা দুজনকেই ভালো মতো পরীক্ষা করে দেখে বলেন যে তারা নর্মাল আছে, স্বাভাবিক আছে এবং কোনো সমস্যা নেই। তো সবাই বেশ খুশি হয়, বাসায় একটা মোটামুটি আনন্দের একটা পরিবেশ। এরই মধ্যে ডাক্তারকে বিদায় দিতে মারুত এগিয়ে যায় আর ফিরে এসে দেখে হুট করে কারেন্ট চলে যায়। ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে বাচ্চাটা ওখানে ঘরেই ছিল, মোম টোম ধরিয়ে নিয়ে এসে, হারিকেন ধরে নিয়ে এসে দেখে যে বিদেশিনী কোথাও নেই, বাচ্চাটা শুধু রুমের ভিতরে পড়ে আছে। মারুফ হতচকিত হয়ে দৌড়ে আশেপাশে খুঁজে আসে, কোথাও পায় না এবং এই শরীর নিয়ে মাত্র সে একটা বাচ্চা দিয়েছেন, বাচ্চা প্রসব করেছেন, তো এই অবস্থায় সে আশেপাশে কোথায় গেল এটা কেউই বুঝতে পারে না। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আশেপাশে কোথাও যখন খুঁজে পাওয়া যায় না, আর সদ্যজাত একটা শিশু রোকে আর ভিতরে মাতৃসত্তা জেগে ওঠে এবং সে বাচ্চাটাকে ওখানেই তার কাছে রেখে দেয়। পরের দিন সারাদিন এবং এরপরে বেশ কয়েকদিন পুরো শহর তন্নতন্ন করে খুঁজেও বিদেশিনীর আর কোনো রকমের কোনো সন্ধান পাওয়া যায় না। তখন দেখা গেল যে কি করবে মারুফের ফুপু, এবং সেই সঙ্গে মারুফ নিজেও ঠিক করে যে বাচ্চাটিকে, কন্যা সন্তানটিকে, তাকে একটা এতিমখানা দিয়ে দেওয়া হবে, কারণ এমনিতেই তাদের সংসারে ইতিমধ্যে 4 বাচ্চার কাছে রয়েছে। তো এই বাচ্চাটিকে আরো রাখা কিভাবে, অন্য একজনের বাচ্চার দায়িত্ব নেবে, পরে যদি বিদেশিনী কখনো খোঁজ করতে আসে তখন তাকে এতিমখানার ঠিকানা দিয়ে দেওয়া হবে, এরকম একটা ডিসিশন নেওয়ার পরে রোকেয়া এটার বিরোধিতা করে এবং সে বাচ্চাটিকে নিজের কাছে রেখে দিতে চায়। এভাবে দুজনের মধ্যে একটা টানাপোড়েনের পরে রোকেয়ার মাতৃ স্নেহটাই বিজয়ী হয় এবং মেয়েটিকে তারা তাদের অন্য বাচ্চাদের সঙ্গেই লালন পালন করতে থাকে। তারপরে যেটা হয় যে মারুফও ধীরে ধীরে একটা ছোট বাচ্চা শিশু এবং তার মায়ায় জড়িয়ে যায়, অন্য বাচ্চাদের সঙ্গেই মারুফ বাচ্চাটিকে লালন পালন করতে থাকে। মারুফ এবং রোকেয়ার সংসারে তাদের আরেকজন মেয়ে হিসেবেই সে বড় হতে থাকে এবং তার নাম রাখা হয় মৌ। এরপরে দীর্ঘ দিন কেটে যায়, এভাবে ভালোই তাদের সংসার চলছিল। তো একদিন হঠাৎ করে দেখা যায় মৌ এবং তাদের সবচেয়ে ছোট যে বাচ্চাটা অপু, তাদের দুজনকে একসাথে বিছানায় রেখে রোকে আশেপাশে কোথাও কাজ করছিল, হঠাৎ করে মোয়ের কান্না শব্দে ছুটে এসে দেখে যে অপু বিছানা থেকে পড়ে গিয়েছে এবং এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। শেষ পর্যন্ত রোকে খেয়াল করে যে আশেপাশে কোলবালিশ দিয়ে সাধারণত যায়, দুজনের দুপাশে দুটা কোলবালিশ দেওয়া থাকে, ওই দিন সে কোনো কারণে কোলবালিশটা দিতে ভুলে গিয়েছিল, যার ফলে বিছানা থেকে গড়িয়ে পড়ে অপু বেশ ভালো রকম আহত হয় এবং দেখা যায় যে তার শরীরে কোনো প্রাণের স্পন্দন নেই। এভাবে তাদের সংসারে সবচেয়ে ছোট্ট সদস্যটা অপু তাদেরকে ছেড়ে চলে যায়। সন্তান বিয়োগের ব্যথায় প্রচন্ড অস্থির এবং প্রচন্ড দুঃখিত রোকেয়া নিজেকে কোনোভাবেই মাফ করতে পারে না, সে মনে করে তারই কারণে অপুর মৃত্যু হয়েছে। তারপরও সময় তো সব ব্যথারই একটা, দেখা যায় যে ব্যথার ক্ষতের উপর একটা প্রলেপ দিয়ে দেয়। কিছুদিন পরে তারা যখন আস্তে ধীরে একটু স্বাভাবিক হতে শুরু করে তখন তারা একদিন দাঁড়াতে যায়, আবার মৌর থাকে, ফাহিন থাকে, পলি থাকে আর মন্টি থাকে। বেড়াতে গিয়ে কোনো না কোনো ভাবে তাদের সবচেয়ে বড় যে ছেলেটি ফাহিন, সেখানে তারা যেখানে বেড়াতে গিয়েছিল সেখানে একটা সুন্দর দিঘি ছিল, সেই দিঘির পানিতে পড়ে গিয়ে ফাহিন কোনোভাবে আর উঠতে পারে না, তবে মৌও পড়ে গিয়েছিল। ধারণা করা যাচ্ছিল যে মৌকে বাঁচাতে গিয়ে ফাহিন পানিতে নামে, অলৌকিক ভাবে মৌ বেঁচে গেলেও ফাহিন কিন্তু বেঁচে উঠতে পারে না, ফাহিনের নিথর দেহ নিয়ে আরো একটা সন্তান হারানোর শোক নিয়ে বাসায় ফেরে মারুফ আর রোকেয়া, পরপর দুটো সন্তান হারানোর বেদনা। এরপর তারা সন্তানদেরকে নিয়ে অনেকখানি মানে কষাস হয়ে যায়, তারা তাদেরকে অনেক সাবধানে রাখতে শুরু করে। এরপর আরো বেশ কিছুদিন কেটে যায়, একটু বড় হওয়ার পরে একদিন মৌ, তারপরে পলি, মন্টি আর বাসার সবাই, মানে ফাহিম, রোকেয়া আর তাদের সবাই মিলে বাসায় খেলাধুলা করছিল। তারা ঠিক করে তারা লুকোচুরি খেলবে। লুকোচুরি খেলতে গিয়ে হঠাৎ করে দেখা যায় যে মন্টি একটা কামরাঙ্গা গাছের উপর থেকে কোনো না কোনো ভাবে পড়ে গিয়ে ভীষণ ভাবে আহত হয় এবং মৃত্যু হয় মন্টির। পরিবারের তৃতীয় মৃত্যু। একে একে তিন সন্তান হারিয়ে মোটামুটি বিধ্বস্ত মারুফ এবং রোকেয়া। এবং মারুফের ফুপু সে কিন্তু এই ঘটনাগুলোর জন্য কোনো না কোনো ভাবে মৌকে দায়ী করতে থাকে। তারপরও রোকেয়ার মাতৃমন কোনোভাবেই মানতে চায় না। একটা পর্যায়ে গিয়ে ফাহিমও একটু একটু করে, দুঃখিত মারুফও একটু একটু করে মানতে শুরু করে যে কোনো না কোনো ভাবে মোয়েরও এটার সাথে একটা যোগাযোগ আছে। কারণ যখনই তার অন্য সন্তানদের মৃত্যু হয়েছে তখন কোথাও না কোথাও কিন্তু মো ছিল। এরপর তারা ডিসিশন নেয়, তারা ঢাকায় চলে আসবে, ওই বাসাটায় আর থাকবে না, ওই এলাকায় আর থাকবে না, পুরো সংসার নিয়ে আবার ঢাকায় শিফট করবে। সেভাবেই চলতে থাকে। তারপর কি হয় সেটা বলছি, তার বিস্তারিত নিচ্ছি আজকের গল্পে আমরা যাব। তবে কালকের গল্পটা মানে গত পর্বের গল্পটা পুরোপুরি শেষ না করে গেলে কেমন হয়। যে বন্ধুরা সঙ্গে আছেন সঙ্গেই থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2। আর কোনো ধরনের কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, কৌতূহল, জানতে চাওয়া, জানাতে চাওয়া, কিংবা গত পর্বের গল্প নিয়ে হোক, আজকের ঘটনা নিয়ে হোক, যে কোনো ধরনের ব্যাপারে আপনাদের মন্তব্য, আপনাদের কথা লিখে পাঠানোর ঠিকানা হচ্ছে 8920, যে কোনো মুঠোফোন থেকে। অনলাইনে যারা শুনছেন তারা abcradio.com/message ঠিকানায় গিয়ে লিখতে পারেন। ফেসবুকে যারা বসে আছেন তারা facebook.com/rjbroti, rjbrot তিনটা ই দিয়ে খুঁজলে পাওয়া যাবে। আর facebook.com/abcradio FM 89.2 হচ্ছে ABC রেডিও ফেসবুক পেজের ঠিকানা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, লিখতে থাকুন। একটু পরেই, তবে তার আগে জানিয়ে দিয়ে যেতে চাই যে হ্যাঁ, একটা জিনিস জানিয়ে দেব, সেই জিনিসটা আমি একটু খুঁজে বের করছি। হ্যাঁ, তার আগে জানিয়ে দিতে চাই যে প্রিয়জনের চিন্তায় অস্থির এবং আমরা প্রিয়জনের ভবিষ্যৎ চিন্তায় যারা অস্থির হয়ে আছে তাদের জন্য গ্রামীণফোনের ছোট্ট চেষ্টা ফ্রি লাইফ ইন্স্যুরেন্স নির্ভর। রেজিস্ট্রেশনের জন্য আপনার ভোটার আইডি এবং নমিনির তথ্য নিয়ে গ্রামীণফোন সেন্টারে যোগাযোগ করুন। নির্দিষ্ট পরিমাণ কথা বলে নিশ্চিত করুন ফ্রি লাইফ ইন্স্যুরেন্স। বিস্তারিত জানতে www.grameenphone.com এখানে ভিজিট করতে পারেন। সঙ্গেই থাকুন, শুনতে থাকুন। ফিরছি একটু পরেই কুয়াশায়। আগে আমরা মারুফ এবং রোকেয়ার সংসারের বাকি ঘটনা শুনবো, তারপরে আজকের গল্পে যাচ্ছি। স্বাগত সবাইকে আরো একবার বিশ্ব রেডিও FM 89.2 এবং বিশ্ব রেডিও BD.FM এ। কুয়াশা চলছে এবং কুয়াশায় ঘেরা আমাদের গত পর্বের যে ঘটনা ছিল সেটা ছোট্ট করে একটু রিপিট করছি, কারণ বন্ধুরা অনেকেই জানতে চাইছিল। যাই হোক, আমরা শেষ পর্যন্ত ছিলাম মারুফ এবং রোকেয়া তাদের সংসার আবার শিফট করে ঢাকায় নিয়ে আসতে চায়। এখন তাদের সঙ্গে আছে পলি এবং মৌ। তাদের বাকি তিন সন্তান মারা গিয়েছে। এরপর ঢাকায় যখন আসতে যায়, ঢাকা চলে আসার পরে হঠাৎ করেই জানা যায় যে মোয়ের মামস হয়েছে। এবং তখন ডাক্তার বলে যে মোকে একটু আলাদা রাখতে হবে, কারণ মামসকে ছোঁয়াতে এবং এ থেকে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় না, মোয়ের কাছ থেকে মামস সংক্রমিত হয় মারুফের ভিতরে এবং মামসের কারণে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে মারুফ আর বাবা হতে পারবে না। তো এরপরে যখন হঠাৎ করে তাদের পরিবার একটা সুসংবাদ আসে যে রোকে আবার মা হতে চলেছে, তো তখন একটু রিলিফ পায় যে তাদের তিন সন্তান মারা গেল, আর একটা সন্তান তাদের পরিবারে আসছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে রোকেয়ার এই সন্তানটাও নষ্ট হয়ে যায়, অনাগত সন্তানটা। তখন মারুফের মনে এই চিন্তা ভর করে যে মৌ হয়তো কোনোভাবে এর সাথে জড়িত এবং মৌ চাচ্ছেন হলে তাদের পরিবারে অন্য কোনো সন্তান থাক, এবং হয়ও তাই। তারপর যে গিয়ে দেখা যায় যে একটা আরেকটা অ্যাক্সিডেন্টে তাদের একমাত্র বেঁচে থাকা সন্তান পলি সে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। মৌকে দায়ী করে মারুফের জন্য, মৌকে সরিয়ে দিতে চায়, কিন্তু রোকেয়া মোটেও রাজি হয় না। শেষ পর্যন্ত রোকেয়া এবং মারুফ আলাদা হয়ে যাওয়ার মত স্থির করে এবং রোকেয়া মৌকে সঙ্গে নিয়ে চলে যায়। এই হচ্ছে আমাদের গত পর্বের ঘটনা। বন্ধুদের জন্য আরো একবার বললাম এবং আজকে আমরা শুনব হচ্ছে ফারজানার জীবনের গল্প, ফারজানার সাথে জড়িত একটা রহস্যের গল্প, যেটা আমরা আগে একবার শুনেছিলাম বন্ধুদের অনুরোধে, আর একবার এই ঘটনাটাও রিপিট করা হচ্ছে। তবে হ্যাঁ, আজকে আমরা শুনব সেই কাহিনীটা কথা বন্ধু শারমিনের মুখ থেকে। শারমিন যদিও এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে নাই, সেই গল্পটা বলে দিয়ে গিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে। এই গল্প নিয়ে কোনো ধরনের, এই ঘটনা নিয়ে, এটা সত্যি ঘটনা, এই সত্যি ঘটনা নিয়ে আপনাদের যদি কোনো ধরনের কোনো জানতে চাওয়া থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, দেরি না করে এবিসি রেডিও FM 89.2 ফেসবুক পেজ অথবা আর জে ব্রতির ফেসবুক পেজ অথবা FM 89.20 তে খুদে বার্তা পাঠিয়ে লিখে ফেলেন ঝটপট। আমরা চলে যাচ্ছি আজকের ঘটনায়, সঙ্গে থাকুন। নৃশংসতার কথা শুনে কখনো শিউরে উঠবেন, ভয়ে কেঁপে উঠবেন, কখনো কখনো বিস্ময়ে হতবাক হয়ে যাবেন, ভাববেন এও কি সম্ভব, অথবা কখনো এ সমাজের একজন হিসেবে ঘৃণায় আর লজ্জায় মুখ লুকাবেন, রহস্যের জালে আটকে যাবেন, কখনো মিলবেন অনেক প্রশ্নের উত্তর, কুয়াশায় শুনবেন সেই সব রহস্য ঘেরা রোমাঞ্চকর কাহিনী, যার কিছু জীবন থেকে নিয়ে সত্য ঘটনা, কিছু আবার শুধুই গল্প, ভয় শিহরণ রহস্য রোমাঞ্চে ভরা জিজ্ঞাসার গল্প। আজ আমরা একটু মেয়ের গল্প বলব, নতুন জানি আগে বলেছি আমরা যে গল্পগুলো বলব কখনো কখনো সেগুলো শুধু গল্প নয়, আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু সত্যি ঘটনা, যে ঘটনা রোমহর্ষক এবং নৃশংস। ফয়জানার ঘটনাটা তেমন, আমাদের কারো কারো হয়তো এই ঘটনাটি জানা আছে, আবার অনেকে হয়তো পুরোটা জানে না। যে সময় এই ঘটনাটি ঘটেছিল তখন কিছু কিছু কথা পত্রিকায় পড়ে টিভিতে দেখে জেনেছিলেন, আমরা আজকে পুরো ঘটনাটি আপনাকে জানাতে চাই। শুরু করার আগে আমরা আরো একটি কথা বলে নিই, কুয়াশায় আমরা যে রোমহর্ষক নাটকীয় রহস্য ভরা কাহিনীগুলো আপনাদের বলব তার উদ্দেশ্য কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করা নয়। আমরা আগেই বলেছি এর কিছু গল্প একেবারে সত্যি, যে সময়ে ঘটনাগুলো যেভাবে ঘটেছিল আমরা হুবহু সেভাবেই আপনাদের সামনে তুলে আনব, শুধু শ্রোতাদের কথা মাথায় রেখে ঘটনাগুলোকে আমরা কিছুটা গল্পের মতো করে সাজিয়ে নিয়েছি, এইটুকুই। আর যেগুলো আসলেই গল্প সেগুলো কারো না কারো জীবনের সঙ্গে মিলে যেতেই পারে, তবে এটা অবহাবার কিছুই নেই, মানুষের জীবন বড়ই বিচিত্র এবং এই বিচিত্র জীবনে এমন সব ঘটনা ঘটে যা কখনো কখনো গল্পকেও হার মানায়। তাহলে শুরু করা যাক। ফাজানা নামের একটি মেয়ের কথা বলেছিলাম, ফাজানার বয়স যখন মাত্র 10 তখন হঠাৎ একদিন তার মা হারিয়ে যায়। কেন কিভাবে হঠাৎ তার মা হারিয়ে গেল সেটা জানার আগে চলুন ফাজানার মায়ের কথা জেনে নিই। ফাজানার মায়ের নাম ছিল নার্গিস বেগম, নার্গিসটা থাকত নরসিংদীতে। নার্গিস খুবই সুন্দরী ছিলেন, তার বিয়ে হয়েছিল নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী গ্রামের শফিকুল ইসলাম সবুজ নামের একজনের সঙ্গে। নার্গিস আর শফিকুল ইসলাম এই দুজনের পরিচয়, তারপর পরিচয় থেকে কিভাবে বিয়ে হলো, কেমন ছিল তাদের সংসার, এই নিয়ে কাহিনী। চলুন আমরা একজন অতিথির কাছ থেকে সেই গল্পটা শুনি। আমাদের অতিথির নাম নাজমুল নাহার মিলি। মিলি ফারজানার কি কথা বল, মানে ফারজানার বাবা সম্পর্কে মিলি মামা হন। আমরা যখন ধীরে ধীরে এই গল্পটা পেয়ে গবো তখন শ্রোতারা বুঝতে পারবেন এই গল্পে মিলির একটা কত বড় ভূমিকা রয়েছে। তো যাক, সে কথা পরে হবে, তার আগে মিলির কাছ থেকে শুনি নার্গিস এবং শফিকুলের কথা। স্বাগত আপনাকে রেডিওতে, আপনাকেও স্বাগত। আচ্ছা, নাজমুনার মিলি আপনি কোথায় আছেন, কি কি করছেন বর্তমানে?
আমি একটা মানবাধিকার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটিতে আছি, সিনিয়র স্ট্যান্ড ডিরেক্টর পোস্টে।
কতদিন ধরে কাজ করছেন সেখানে?
আমি সেখানে প্রায় 10 বছর উপরে।
10 বছর উপরে?
আর আমরা মূল কাহিনীটি তো আমরা আগেও বর্ণনা করেছি, তারপর আপনার থেকে শুনবো। ফারজানা আপনার ফুফাতো, তো কিভাবে এই জিনিসটা শুরু হলো যে আপনার মামার সঙ্গে তার বিয়ে হয়েছিল কত বছর বয়সে?
মামা যখন 82 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে যায় আর কি, তারপর নার্গিসের সাথে সম্পর্ক তার আগে, ম্যাট্রিক পরীক্ষার আগে 9 মাসের মতো সম্পর্ক ছিল।
সেটা কি নরসিংদীতেই?
না না, শেরপুর, শেরপুর শহরে নার্গিস শেরপুরেই থাকতো, শেরপুরের মেয়েই। আর আমার ফাদার ছিল ওখানে ইন্সপেক্টর, থানার ইন্সপেক্টর।
আপনার মামাকে সেখানে বেড়াতে?
হ্যাঁ, মামা বেড়াতে যাওয়ার পরে নার্গিসের সাথে পরিচয় সূত্রে। নার্গিসের ভাই ছিল সেখানে বিশিষ্ট ব্যবসায়ী, এখনো আছে তারা ওখানে। তো ওই মামার সাথে সম্পর্ক হওয়ার পর আব্বা যখন শেরপুর থেকে জামালপুর ট্রান্সফার হয়ে আসে, তো আমার ভাইয়ের এক অনুষ্ঠানে, ঠাকুরার অনুষ্ঠানে, আব্বাও বলতেছে যে ঠিক আছে পুতুল বিয়ের মতো দুজনকে বিয়ে দিয়ে। তখন নার্গিস আর শফিকুল ইসলামের বিয়ে হয় আর কি।
তো প্রেমে বিয়ে ছিল?
হ্যাঁ, প্রেমের বিয়ে।
এবং তারা কত সালে বিয়ে করেছিল?
82 সালে।
এবং নার্গিসের বয়স কত ছিল তখন?
তখন নার্গিসের বয়স তো খুব বেশি মনে হয় না, ওইভাবে বলতে পারতেছি না, মানে মামা পরীক্ষাতে ছিল, মামার চেয়ে বড় জোর নার্গিস 2 বছরের ছোট এরকম।
তার মানে খুবই ছোট বাল্য বয়সে তারা বিয়ে করে,
সেজন্য তো আমার ফাদার বলছে যে পুতুল বিয়ে।
হ্যাঁ, তো এই যে দীর্ঘ সময় যতদিন নার্গিস এবং আপনার মামা একসঙ্গে তারা সংসার করেছেন, কেমন দেখেছেন তাদের সম্পর্কটা?
ওই বিয়ের পর থেকে আমার ফাদার কখনোই দেয় নাই মামা মামাকে বাড়িতে যাওয়ার জন্য, নিজের কাছে রাখতো।
আচ্ছা আচ্ছা,
নিজের কাছে রাখতো, কারণ নার্গিস আর আমার মামার প্রতি আমার ফাদারও খুব দুর্বল ছিল, আদর করত। তো তখন এই দীর্ঘ সময় আমাদের কাছে থাকা অবস্থায় কখনোই দেখি নাই যে নার্গিসের মাঝে উচ্ছৃঙ্খল কোনো কিছু পাইনি। আমরা তো আজকে এই থানায়, কালকে ওই থানায়।
মানে আপনার মামার সঙ্গে তার
মামার সাথে ছিল, আর আমরা যে যারা ছিলাম আমাদের সাথেও খুব আন্তরিক ছিল
সম্পর্ক, ভালো।
হ্যাঁ, সম্পর্ক খুবই ভালো ছিল। আমার বাবা মাকে সম্মান করা, আমাদেরকে আদর করা, খুব নার্গিস এমনিতে খুব ভালো ছিল, সবার সাথে মিশুক ছিল, খারাপ কোনো।
এবং তার মানে যখন আপনাদের সঙ্গে ছিল, কখনো অন্য কোনো সম্পর্কের সঙ্গে বা কারোর সঙ্গে সম্পর্কে জড়া কিছু শুনেনি?
ফারজানা যখন হয়,
ফারজানা বিয়ে কত বছর?
86-তে, 86-তে মার্চের 6 তারিখে যখন ফারজানার জন্ম, ঠিক তখন মানে 1-2 বছর আমাদের কাছে থাকার পরে আব্বা বলে যে এখন শফিকুল ইসলাম সবুজের সংসারটা গুছিয়ে দিতে হবে।
হ্যাঁ,
তখন আমার নানাও খুব চিৎকার
করতে, শফিকুল ইসলাম সবুজ হচ্ছে আপনার
মামা, ওর সংসারটা গুছিয়ে দিতে হবে। নানাও খুব রাগারাগি করতেছে যে আমার এই বাড়িঘর কে দেখাশোনা করবে, তোমরা আসো। ঠিক তখনই ওরা বাড়িতে যায়, নার্গিস, আমার মামা আর ফারজানা, ওরা বাড়িতে যায়। শিবপুর যাওয়ার পর
কত সালে মানে ফারজানা জন্মে?
87-তে।
87-তে
তো আসার পর ওই মুহূর্তে ওই জায়গায় আমাদের বাসায় উঠে আর কি, থানাতে, শিবপুর থানায় যে বাসাটা উপজেলায়, উপজেলায় ওই বাড়িতে উঠে। তো আব্বা বললো যে ঠিক আছে তুমি এখানে থাকো, বাসা ভাড়া ভাড়াগুলাও দেখাশোনা করো, 4 টাকার মতো মামা ওখানে ছিল।
এখন পর্যন্ত আমরা যেটা শুনলাম, ফারজানা, কারমা, নার্গিস এবং বাবা শফিকুলের জীবন মোটামুটি সুখেই কাটছিল, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। কিন্তু সেই সুখের সংসারেও হঠাৎ একদিন ভাঙন দেখা দিল। নার্গিসের সৌন্দর্যই কিন্তু তার কাল হয়ে দাঁড়ালো, কেন সেটা বলছি এখন। নার্গিসা যেখানে থাকতেন তার পাশের বাড়িতে থাকতেন আসাদুজ্জামান। আসাদুজ্জামান ওই এলাকার বেশ প্রভাবশালী লোক, একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা। নার্গিসের সৌন্দর্য দেখে তিনি একদম পাগল হয়ে গেলেন, তার প্রেমেই পড়ে গেলেন বলা যেতে পারে। তো একবার নয়, একাধিকবার তিনি সে প্রেমের কথা বললেন নার্গিসকে। হয়তো কখনো বুঝে কিংবা না বুঝে, দেব কি দেব না, করব কি করব না, এই করতে করতে নার্গিস একদিন সেই প্রেমে সাড়া দিলেন। হয়তো এই ব্যাপারটা মিলিয়ে আরো ভালো বলতে পারবেন, যেহেতু তার মামা মামির জীবনের ঘটনা এটি। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে নার্গিস এবং আসাদের স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠেছিল, যখন নার্গিস তার স্বামী শফিকুল আর মেয়ে ফারজানাকে নিয়ে শিবপুরে মিলিদের বাড়িতে থাকতেন, সে কারণেই এই গল্পের অনেকটাই মিলিদ বেশি করে জানা। আর তো মিলি, আমি যদি ভুল না করে থাকি, শিবপুরে আপনাদের ওখানে থাকা শুরুর পরেই তো আসাদ এবং নার্গিসের ঘনিষ্ঠতা, তো সেটা কিভাবে হলো আপনি যদি আমাদের একটু ডিটেলে বলেন?
ওখানে থাকা অবস্থাতে আমাদের বাড়ির দক্ষিণ পাশে আসাদদের বাড়ি, মোটামুটি একটা খোলা মাঠ ছিল, ওই মাঠের পরেই আসাদদের বাড়ি। তো মামা ওখানে যাওয়ার পরে থেকে আসাদ কোনোভাবে, কারণ আমাদের একটা পরিচিতি এলাকা, আমাদের সবাই চিনে আমার নানা বাবার ফাদারকে, ওইভাবে আসাদ মানে আমাদের বাসায় ঢুকে আছে। আমরা ছিলাম মানুষই, আসাদ ঢুকে যে সবুজ ভাই আপনার সাথে আমি ব্যবসা করব, এই ঢুকাতেই নার্গিসের সাথে তার আনতে গেছে।
আমি তোমার ভালোবাসি নার্গিস। কানুক মানুষ, আমি তোমার সাথে বাঁচবার পারু না নার্গিস।
কথায় আছে প্রেম কোনো বাধা মানে না। আসাদুজ্জামানের প্রেমে পড়ে নার্গিস আবারও সেটা প্রমাণ করলো। স্বামী সংসার সব তুচ্ছ হয়ে গেল তার কাছে। যেটা আমরা জানতে পারলাম যে আসাদের প্রতি নার্গিস একসময় এতই বেশি আকৃষ্ট হয়ে পড়লেন যে তাকে কাছে পাওয়ার জন্য একসময় তিনি স্বামী শফিকুলের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ পর্যন্ত মেশাতে শুরু করলেন।
কেউ দেখে নাই তো নাকি? তুমি আমার কত ভালোবাসো নার্গিস।
নার্গিস যে আপনার মামাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়াতো, এটা আপনারা কি করেন?
যখন আমরা ফাইনাল মানে টেস্টটা যখন পাইছি তখন একদিন বাজার থেকে মামা এসে আমাদের সাথে একদম বেহুশের মতো পড়ে গেছে। ডাক্তার দেখানোর পরে বলতেছে যে মানে সমস্যা, ওষুধের কথা বললো, ওনাকে নেশার জাতীয় কিছু খাওয়ানো।
তখনই আপনারা মানে আবিষ্কার করতে পারলেন যে তার খাবারের সঙ্গে
তার ঘুমানোর কথা ছিল। আমার মার অসুস্থতার কথা শুনে বাজার থেকে ওষুধ নিয়ে এসে আমাদের বাসায় আসে। কারণ রাত্র হয়ে গেছে তো বেশি, এখন তো আমার আমার অসুস্থতার কথা তো মানে জানাইতেই হবে মামাকে।
এইভাবে নার্গিস আর আসাদের প্রেম চলতে লাগলো। এমনকি মাঝে মাঝে তারা বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়েও থাকা শুরু করলেন। দেখা গেল যে নার্গিস আসাদের সঙ্গে কিছুদিনের জন্য অন্য কোথাও গেছেন অভিসারে, ফিরে এসে সে শফিকুলের কাছে বলছে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শফিকুল বেচারা ভালো ভোলাভালা মানুষ, কিছুই বোঝে না, হয়তো সত্য মিথ্যা সবসময় যাচাইও করতেন না, কিংবা যাচাই করলেও লাভ হতো না। দেখা গেল নার্গিস যে আত্মীয়র কথা বলে গেছে সেখানে খোঁজ নিলেও তারা বলতো হ্যাঁ নার্গিস এসেছিল, কিন্তু আসলে নার্গিস কিন্তু যায়নি। তাদেরকেও নার্গিস শিখিয়ে রাখতো যে শফিকুল যদি খোঁজ নিতে আসে তাহলে কি বলতে হবে। আসলে নার্গিস সেই সময়টা আসাদের সঙ্গে থাকতেন। পরকীয় প্রেমে নার্গিস এতটাই দুঃসাহসী হয়ে উঠেছিলেন যে আসলে তিনি সেই সমস্ত কিছু গোপন করে সমস্ত ভয় সব কিছু ত্যাগ করে সেই সময়টা সে আসাদের সঙ্গে থাকতো। এবং সে যখন আসাদের সঙ্গে থাকত তখন মিথ্যে বলা, জিনিস লুকোনো, ডেসপারেট কোনো কিছু করার জন্য সে প্রস্তুত ছিল। সে সময় জন্ম নিল নার্গিসের দ্বিতীয় সন্তান ফারজানার ছোট বোন বন্যা। এখানে আরো একটা কথা আমাদের শ্রোতাদের জানানো দরকার, বন্যা ফারজানার ছোট বোন, কিন্তু সে আসলে সত্যিকারের সন্তান নয়। আমি নার্গিসেরই গল্পে তার জন্ম, কিন্তু বাবা সচেতন নয়, তার বাবা আসাদ। যেটা অনেক পরে নার্গিস তার কাছের মানুষ যেমন মিলি বা এরকম কয়েকজনের কাছে স্বীকারও করেছে। তো যা বলছিলাম, দ্বিতীয় সন্তান বন্যার জন্মের কিছুদিন পরে আসাদের হাত ধরে ঘর ছাড়লেন নার্গিস। স্বামী সংসার সব কিছু করেছে, ফারজানা তখনও কিশোরী, মা কাছে নেই, বাবা আছেন, কিন্তু পারিবারিক জীবনে হঠাৎ পাওয়া ধাক্কাটা বোধহয় সামলাতে পারেননি তিনি, তাই তিনি সংসারের প্রতি একদম উদাসীন হয়ে গেলেন। হঠাৎ করে বাবা মার এই বিচ্ছেদ ছাড়াছাড়ি বিশাল একটা ধাক্কা হয়ে এলো ফারজানার জীবনে, একদম একা হয়ে গেল সে। ঘটনাটা শুধু এটুকু বললেই হয়তো আজকের গল্পটা অন্যরকম হয়ে যেত। অনেক ছেলেমেয়ে অল্প বয়সে বাবা মায়ের বিচ্ছেদ দেখে এবং তারপর ব্রোকেন ফ্যামিলিতে বড়ও হয়, ফারজানাও হয়তো তাই হতো। কিন্তু এই সময় এই বড় ধাক্কার সাথে ঘটলো আরও একটি ঘটনা। নার্গিস আসাদের হাত ধরে ঘর ছেড়েছিল 1995 সালে, এরপর থেকেই সে আসাদের সঙ্গে থাকা শুরু করে। তবে তাদের বিয়ে হয়েছিল সে ঘর ছাড়ার আরো বছর খানেক পর, অর্থাৎ 1996 সালে। তবে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যার ভালোবাসার টানে নার্গিস এত কিছু করল, বিয়ের পরে দেখা গেল তার একেবারে অন্যরকম চেহারা।
আমি যা বই করতে হইব, নাইলে হইব না,
আমি সব কাজ করে দেবো।
ভালোবাসার মানুষের কুৎসিত চেহারা দেখে অবাক হয়েছিল নার্গিস। আসাদ তাকে দিয়ে যে সমস্ত অনৈতিক কাজ করাতে চাইত তাকে বাধা দিত, সে রাজি হতো না। এই নিয়ে ঝগড়া মারপিট চলতই, আর তার ফলে নেমে আসত নার্গিসের উপর অমানসিক অত্যাচার। প্রচন্ড মারধর করা হতো তাকে, যেটা আমরা পরে জেনেছি যে ব্রেড দিয়ে তার শরীর কেটে ফেলা হতো। এত অত্যাচার সহ্য করে নার্গিস চেয়েছিল তারপরে আসাদের সঙ্গে সংসার করতে, ঘর করতে। হয়তোবা তার কোথাও ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না বলি, কিংবা হয়তো তার মধ্যে একটা জেদ চেপে বসেছিল যে যার কারণে সব কিছু ছাড়লাম, সংসার ছাড়লাম, তাকে নিয়ে আমি থাকবো, তাকে নিয়ে আমি সংসার করব। কিন্তু এইতেও যখন কোনো লাভ হলো না, তখন সে বাধ্য হয়ে হুমকি দিল যে আসাদের চরিত্রের এই যে কদর্য রূপ সেটা সবার কাছে সে ফাঁস করে দেবে। আর সেটাই কাল হয়ে গেল নার্গিসের জীবনে। হঠাৎ একদিন কাউকে কিছু না বলে, কাউকে কিচ্ছু না জানিয়ে গুম হয়ে গেলেন নার্গিস। কোথায় গেলেন নার্গিস, কি হলো তার?
সে কথা জানবো, তবে তার আগে রাত 12টার ছোট্ট একটা খবর ফিরছি। তারপর দেখতে থাকুন অফিসের রেডিও FM 90.2 নম্বরে, আর ফেসবুকে অফিসের রেডিও FM 90.2 পেজ এবং হচ্ছে প্রতিদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন কুয়াশা। কুয়াশায় আরো একবার স্বাগত এবিসি রেডিও FM 90.2 এর সব বন্ধুকে। সঙ্গে আছি ব্রতি, এবং শুনছিলাম আমরা নার্গিসের হারিয়ে যাওয়ার গল্প। কিছু বুঝে উঠতে না উঠতেই ভালোবাসা টানে ঘর ছাড়া নার্গিস হঠাৎ করে উধাও হয়ে গেল। তারপর কি হলো? নার্গিসের সন্তান ফারজানা থেকে মাকে আদৌ খুঁজে পাবে কিনা সেটা জানতে হলে সঙ্গেই থাকতে হবে। আজকে আমরা কথা না বাড়িয়ে চলে যাব আবারও কাহিনীতে। তবে তার আগে বন্ধুদের বলতে চাই, আপনারা যারা লিখছেন FM 90.2, যারা লিখছেন 8920 নম্বরে এবং ফেসবুকে এবিসি রেডিও bd.fm/message এবং ফেসবুকে আরো আর যে ব্রতির পেজে কিংবা এবিসি রেডিও FM 90.2 পেজে, সঙ্গেই থাকুন, সব বন্ধুর সব প্রশ্নের উত্তর পাবো। তবে আগে জেনে আসি যে এরপরে কি হলো। আশা করছি এর মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে, তারপরও যে প্রশ্নগুলো বাকি থাকবে সেগুলোর উত্তর দিচ্ছি। তবে ফিরে এসে সঙ্গে থাকুন। বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গেল এতদিন ফারজানা জানতো তার মা আছে, হয়তো কাছে থাকেন না, কিন্তু আছেন তো। কিন্তু হঠাৎ করে মায়ের এই উধাও হয়ে যাওয়াটা মানসিক ভাবে একেবারে ভেঙে দিল কিশোর মেয়ের মনটাকে। নার্গিস কোথায় আছে তা আসাদুজ্জামানও জানে না, যেখানে খোঁজ করা সম্ভব সব জায়গায় খোঁজ নেওয়া হলো, কোথাও নেই। একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ সে উধাও হয়ে গেল, মা নেই, বাবা উদাসীন, একেবারেই একা হয়ে পড়লেন কিশোরী ফারজানা। সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। এই অবস্থায় তাকে ঢাকায় নিজের কাছে নিয়ে আসেন ফারজানা খুকু, এবং সেখানে সে বড় হতে থাকলো। বাবা মাকে ছাড়া সেই সময়টা ফারজানা কেমন কেটেছে সেটা আমরা শুনব তার কোপাতে মিলিয়ে থাকি। ফারজানার প্রশ্নগুলি শুনবো আপনার কাছে কি?
ফারজানার সমস্ত প্রশ্নগুলো ছিল আমার কাছে, আর যেটা ছিল আমার জন্য খুব যন্ত্রণাদায়ক, কারণ ফারজানা তো থাকতো আমার কাছে। আর ফারজানা যখন বলতো যে আমি আমার ছেলেদের মেয়ের আদর করতেছি, ইয়ে করতেছি, ও ঢাকায় ফারজানাও ঢাকা স্কুলে পড়তো, ফারজানা যখন জিজ্ঞেস করতো যে মিস দি, একটাবার যদি জানতে পারতাম আম্মা কই আছে, আম্মা যদি মারা যায় থাকে, যদি কবরের কবর দিয়ে থাকে আমি কবরটা জিয়ারত করি, যদি বিদেশ থাকে তাহলে বলো ইন্টারনেট আমার একটু দেখা দিবে, কোনো না কোনো ভাবে আম্মার সাথে আমাকে একটু ইয়ে করে দাও, আমি তো সুস্থ পারতেছি না, মানে অনেক ইয়ে করতো। আর আমি একটা জিনিস দেখতাম ফারজানার চোখে মুখে, আমি যখন আমার ছেলে মেয়ে দুটার আদর করতাম, তার ভিতরে মানে একটা হাহাকার যে কাজ করতেছে সেই জিনিসটা নিয়ে মানে আমি খুব বিব্রতকর অবস্থা করতাম, আমার খুব কষ্ট লাগতো। একসময় দেখা যাচ্ছে ও রীতিমতো একটা হিস্টিরিয়াসিসের মতো হয়ে গেছে, মাঝে মাঝে কেটে দিত, অস্থির হয়ে যেত। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে যে ওর ভিতরে যে প্রশ্নগুলো আছে ওটা যদি সে একটু ইয়ে করতে পারে তাহলে সে সুস্থ হবে। তখন ওরে নিয়ে আমি বাড়িতে যাই,
তো যাই হোক, আমি যাওয়ার পর আসাদকে খবর দিই আমাদের কাছে। আসাদকে খবর দিই যে আসাদ যাবার আমরা মামা বলে ডাকতাম আর কি। আসাদ আসার পর আমি যখন জিজ্ঞেস করলাম যে ফাজানে কিছু প্রশ্ন করবো আপনি উত্তর গুলা দিয়ে, উত্তর যদি দিয়ে দেন তাহলে মামা আমার মনে হয় না কোনো ঝামেলা হবে।
আমি কেমনে জানবো তোমার মা কই? এত
যা হবার হয়েছে কাকা, কোন আমার মা কই? এগুলো আপনি জানেন আমার মা কই আছে?
না না আমি জানি না তোমার মা কই আছে।
পুলিশ
আছে দেশে, থানা পুলিশে যাও, সবাই ওরা তোমার সহযোগিতা করবে, বের করে দিবে।
কাকা আমার মা কি বিদেশ গেছে কাকা? আপনি বিদেশ পাঠিয়েছেন আমার মা?
না কেন, আমি কেন পাঠাবো তোমার মা?
কাকা আমার মা কি মারা গেছে কাকা?
না আমি এসব জানি না, তোমার মা মারা গেছে কি না আমি জানি না।
আপনি আমার মানে কিছু করছেন?
আমি কেন করবো
কাকা? আমার মা কই কাকা? আমার মা যদি মা মরে গিয়েছে কিছু বলেন, আমি খবর দেখতে দেখি কাকা।
আমি একজন সাধারণ মানুষ, একজন নেতা মানুষ, আমার দিকে লাভ নাই। আমি যেটা বলি এটা শুনো, থানা পুলিশ করো, ওরা তোমার খুঁজে দিবে। তোমার
মা আপনি জানেন আমার মা কই? শুধু আপনি কইতে পারেন কাকা আমার মা কই?
না না আমি জানি না,
করো
না, তোমরা যাও।
আমি শুনছি আপনি আমার মানে ফোন করছেন।
আমি তোমার মানে ফোন করছি?
হ্যাঁ আমি শুনছি আপনি আমার মানে ফোন করছেন।
আমি খুন করছি, তুমি কে বলছো তোমার গান খুন করছি? দাও দেখো তুমি খারাপ পুলিশ করো, আমার এখান থেকে কেমন শুনে গেছে
আমার জিজ্ঞেস করতে আপনি বলেন না আমার মা কই? আমি সত্যি
আমার এখান থেকে আনছি।
তখন আমি বললাম যে আমি তো শুনছি আপনি তার মাসে। তো আমি বলার পর আসার আমার উত্তর দিল যে ঠিক আছে, যদি মনে করো যে আমি মাসছি তাহলে করো, কিছু করতে পারলে কিছু করতে পারলে করো। এসব ব্যাপারে আমার প্রশ্ন করে লাভ আছে? আসার বেরিয়ে তো ফার যেন পিছনে পিছনে যায় গেটের কাছে যায়, কান্নাকাটি করে বলতেছে কাকা একবার বলেন আমি কিন্তু খুব অসুস্থ। বলছে যে আমি কিছু বলতে পারবো না, তুমি বিশ্বাস করো আমি কিছু বলতে পারবো, এই ব্যাপারে আমার কিছু বলার। তারপরে মানে স্ত্রী সাহাবুদ্দিন সাহেবের কাছে যোগাযোগ করি যায়। সময় 2008 সালে জানুয়ারি মাসে ফয়সালা নরসিংদী তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের কাছে গিয়ে তার মা হারিয়ে যাওয়ার কাহিনীটা বললেন। প্রিয় শ্রোতা, আমাদের এই সত্যি কাহিনীতে শাহাবুদ্দিনের একটা বড় ভূমিকা রয়েছে, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। তবে তার আগে চলুন একটা চিঠির কিছু অংশ পড়ি। চিঠিতে ফয়সালা লিখে নিয়ে গিয়েছিলেন নরসিংদী তৎকালীন সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের কাছে, কি লেখা ছিল সেই চিঠিতে এবার সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি।
জনাব, বিনীত নিবেদন এই যে আমি ফয়সালা ইসলাম, আমি আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি যে আমি একজন মায়ের সন্তান, যে মাকে আমি খুঁজে পাচ্ছি না, যে মা আর বাবার সমন্বয়ে আমাদের সাজানো সংসার ছিল, সেই সংসারে আমি ছিলাম আদরের সন্তান। হাসি খুশি এই সংসারে আসাদ কালবৈশাখীর ঝড় হয়ে উপস্থিত হয় আর তিলে তিলে ক্ষয় হতে থাকে আমাদের সংসার। এক পর্যায়ে সে আমার মাকে খুশিয়ে ঘর ছাড়া করে, সেদিনই আমাদের সংসার একেবারে ধ্বংস হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত আমার বাবা আর বিয়ে করেনি, শ্যামার কাছ থেকে আমার মাকে নিয়ে গেছে, তবে তাকে বিয়ে করে সংসারও দেয়নি, দেয়নি সামাজিক মর্যাদা, তাকে নানাভাবে নির্যাতন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে রাখে। তখন কিছুই বুঝিনি, মাঝে মাঝে অভাগী মাকে দেখে শুধু চেয়ে থাকতাম, কিছু লজ্জা কিছু ভয় কাছে যেতাম না। আজ আমি পূর্ণবয়স্ক, নিজের ইচ্ছে মতামত সবই আমার নিয়ন্ত্রণে, তাই আজ আমি আমার মাকে দেখতে চাই, জানতে চাই সে কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে নাকি তাকে হত্যা করা হয়েছে। অতএব আপনার নিকট একজন মেয়ের আকুল আবেদন এই যে আমি চাই আমার মাকে খুঁজে বের করতে আপনারা আমায় সাহায্য করবেন। আমি আশা করব আমার এজাহার হুজুর সমিতে সুষ্ঠু তদন্তের আদেশ পাবে। আমার আকুল আবেদন আমার মাকে খুঁজে পেতে আমায় সাহায্য করবেন।
কুয়াশ কুয়াশ
ফারজানার আকুল আবেদন, সেই আবেদনে যে কতটা আকর্ষণীয় সনদ ছিল সেটা আমরা সবাই বুঝতে পারছি। এই আবেদন তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের হৃদয় ছুঁয়েছিল কিনা সেটা আমরা এখনই জানি না। আমরা এক্ষুনি জানব, তবে তার আগে যে বন্ধুরা সঙ্গে আছেন আরো একবার বলে দিচ্ছি, কুয়াশায় লেখার ঠিকানা হচ্ছে যে কোনো মুঠোফোন থেকে 8920 নম্বরে, এবিসি রেডিও bd.fm/message এবং ফেসবুকে facebook.com/abcradio.fm89.2 এবং facebook.com/rjpratik। এখানে লিখতে পারেন সব বন্ধুর সব প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। সেই সঙ্গে যে বন্ধুদের প্রশ্ন ছিল আজকে কেন আমরা প্রথম পর্বটা আবার শুনছি, এটার একটাই কারণ বন্ধুদের অনুরোধ। অনেক বন্ধুর চাহিদা ছিল এটা আরো একবার শোনা, এবং বন্ধুদের অনুরোধ আমরা কখনোই ফেলতে পারি না, সে কারণে আরেকবার শুনছি। আমরা আবারও চলে যাচ্ছি কথা বন্ধু শারমিনের কাছে এবং মূল কাহিনী। ফারজানা যখন তার মাকে হারায় তখন তার বয়স 10 বছর, আর যখন শাহাবুদ্দিনের কাছে এসে সে হারিয়ে যাওয়ার কথাটা বলে ততদিনে প্রায় কিন্তু 11-12 বছর, প্রায় 12 বছরই ধরতে গেলে পেরিয়ে গেছে। এক যুগ, এতদিন পরে একজন মানুষকে খোঁজা কিংবা সে কিভাবে হারিয়ে গিয়েছিল, কি হয়েছিল তা বের করা এই দেশের বাস্তবতায় একেবারে দুঃসাধ্য একটি কাজ। কিন্তু শাহাবুদ্দিন সাহেব সেই দুঃসাধ্য কাজটি করা চ্যালেঞ্জ দিয়েছিলেন। হয়তো ফারজানার আকুতি তাকে স্পর্শ করেছিল, হয়তো তার মধ্যে মাকে ফিরে পাওয়া যে আকাঙ্ক্ষাটা দেখেছিলেন তিনি সেটা শাহাবুদ্দিনের পিতৃ হৃদয়কে নাড়া দিয়েছিল, কিংবা হয়তো এটাকে একজন আদর্শ পুলিশ কর্মকর্তার দায়িত্ব বলে তিনি মনে করেছিলেন। চাইলে যে ব্যাপারটা কৌশলে এড়িয়ে যেতে পারতেন সেটা না করে শাহাবুদ্দিন কেন এত কঠিন একটা ব্যাপারে ফারজানাকে সাহায্য করতে রাজি হয়েছিল, চলুন আমরা এবারে সেটা তার মুখ থেকে শুনি।
আচ্ছা শাহাবুদ্দিন সাহেব, আমরা যে মামলাটা নিয়ে আপনার সঙ্গে কথা বলছি, যে হত্যা মামলাটা নিয়ে, সেটা হচ্ছে নার্গিস হত্যা মামলা, অত্যন্ত চাঞ্চল্যকর হত্যা মামলা ছিল। আপনি এই মামলা সম্পর্কে প্রথম কিভাবে জানতে পেলেন?
এটা মূলত ভদ্রমহিলা, একটা আমাদের 17-18 বছর বয়সের একটা মেয়েকে সাথে করে একবার আমার দপ্তরে এসেছিলেন। ও মেয়েটির নাম ছিল ফারজানা। তখন তারা আসলেন যে মেয়েটি হচ্ছে সে চিকিৎসাধীন আছে, বিশেষ করে মনোচিকিৎসাবিদের কাছে আছে, তো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, এ কারণে ডক্টরের কাছে নিয়েছিলেন। ডক্টর তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার যে সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলো ছিল, হিস্ট্রি গুলো ছিল, মানসিক অবস্থা গুলো ছিল, ইত্যাদি দেখে কিছু বিষয় জানতে পেরেছিলেন যে ছোটবেলায় তার মা হারিয়ে গিয়েছিল 10-11 বছর আগে, তার বয়স ছিল 6-7 এরকম। তো ওই স্মৃতিগুলো তার ছিল যে ওই মা যে হারিয়ে গিয়েছিল এই মাকে সে খুঁজে ফিরছে দীর্ঘদিন, বছরের পর বছর ধরে, এবং বড় হয়েছে যখন তখন সে এটা কোনোভাবে মেনে নিতে পারে নাই যে তার মা সত্যি সত্যি হারিয়ে গিয়েছে বা তার মা অন্য কোনোভাবে কোনো অপরাধের শিকার হয়েছে, নানান প্রশ্ন তার মাথায়।
আমি আপনাকে একটা প্রশ্ন করছি, এইরকম তো অনেক গুম হওয়ার ঘটনা ঘটে আপনাদের কাছে, এরকম আসলে 11 বছর পর একটা মেয়ের মা হারিয়ে গেছে, সে আপনার কাছে এসেছে তার মায়ের খুঁজে, মানে কোন জিনিসটার কারণে? অবশ্যই আপনি আপনার আপনার ডিউটি করেছেন বা এই সাধারণত সেটা নিয়ে তো আগে বোধহয় মামলা হয়নি কোনো, তার আগে কখনো গুমের মামলা বা কোনো কিছু জন্য মামলা করা হয়নি,
এর আগে কখনো মামলা হয়নি।
আপনি কি দেখে, মানে এরকম তো অনেক ধরনের এই মামলা অনেক সময় আসে তাই না, তো এই মামলাটাকে আপনি গুরুত্ব দিয়েছিলেন কেন, আপনি কেন হঠাৎ মনে হলো যে মানে আপনি কি দেখে এটাতে এটার প্রতি বেশি এই মামলাটি হাতে নিয়েছিলেন?
না এটা ঠিক যে তার অভিভাবক যে ভদ্রমহিলা মিনি তার নাম, সে তার বর্ণনা মতো আমরা বুঝতে পারলাম, এবং ডক্টরের সাজেশন সেটা হলো যে মেয়েটি যদি জানতে পারে বুঝতে পারে যে তার মায়ের খোঁজ করার জন্য অথবা তার মা যদি মারা গিয়ে থাকে তাহলে কি কারণে কখন কোথায় কিভাবে মারা গিয়েছে, অথবা যদি মারা গিয়ে থাকে কারোর কারণে তাহলে পরে তারা কারা, এই বিষয়গুলো যদি অনুসন্ধানের আওতায় আনাই যায় এবং সেটি যদি সে দেখে যে এটার জন্য কাজ হচ্ছে, প্রশাসনিক ভাবে কাজ হচ্ছে বা পুলিশ কাজ করছে বা অনুসন্ধান করছে, তাহলে সে একটি প্রাথমিক সান্ত্বনা খুঁজে পাবে। সেক্ষেত্রে তার যে মানসিক অবস্থা প্রায় ভারসাম্য হারিয়ে ফেলার মতো অবস্থা ছিল, সেইখান থেকে এটা চিকিৎসা হিসেবে আদেশ করেছিলেন যে তার মার পাওয়া যাক আর না যাক, এটা মনের মধ্যে যে মাকে খুঁজে ফিরতে 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 দীর্ঘদিন যে মানসিক ভারসাম্য যাচ্ছে সেইটা চিকিৎসার জন্য একটি মানে তাদের পক্ষে কাজ করবে। তো এইটা নিয়ে যখন উনি ওনারা তখন করেন নাই যে হয়তো এই মামলাটি বা এই কেসটি আমরা আবিষ্কার করতে পারবো বা এটি ডিটেক্ট করতে পারবো, তো আমরাও ওই আবেদন থেকে মূলত প্রাথমিক ভাবে যেহেতু 11 বছর আগের ঘটনা এইভাবে বলছিলেন, প্রাথমিক ভাবে আমরা ওনাদের কাছ থেকে একটা আবেদন নিলাম এবং মেয়েটিকে আমরা বোঝাতে চাইলাম, দেখাতে চাইলাম যে না এটা যথাযথভাবে পুলিশে আমাদের কাছে ইনফর্ম করা হলো, রিপোর্টটা নিলাম, তার আবেদনটা নিলাম এবং আমরা পুলিশকে নিয়োজিত করলাম, তারা এটা কাজ শুরু করেছে। এই প্রেক্ষিতে আমরা প্রাথমিক অনুসন্ধান শুরু করি।
মামলা করা হলো 2008 সালের জানুয়ারিতে। খুব স্বাভাবিক ভাবেই সন্দেহভাজন হিসেবে আসামি করা হলো নার্গিসের দ্বিতীয় স্বামী অর্থাৎ আসাদুজ্জামানকে। কিন্তু আসলে তখনও কেউ জানে না আসাদি নার্গিসকে গুম করেছে কিনা। তো পুলিশ এই সময়টা কিভাবে অনুসন্ধান চালিয়েছিল সেটা এখন শুনবো আরো একবার স্বাগত সাহেবের কাছ থেকে। 11 বছর পর এত মানে দীর্ঘদিন আগের ঘটনা, হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে অনেক বেগ পোহাতে হয়েছে এটা বের করতে। আপনি শুরুতে অনুসন্ধানটার প্রথম যে স্টেপটা ছিল, আপনার প্রথম পদক্ষেপটা কি ছিল, প্রথমে আপনি মানে কেসটা যখন হাতে নিলেন প্রথম কাজটা আপনি কি করেছিলেন?
এটা আমরা হাতে নেওয়ার পরে আমরা যে তথ্যগুলো পেলাম, বিশেষ করে আমরা দেখলাম যে এই ভদ্রমহিলা তার মা যে নার্গিস, তারও একটা মানে পারিবারিক সামাজিক নানা ধরনের ঘাত প্রতিঘাত আছে। ভার্জানা যে মায়ের যে পিতার সন্তান সর্বশেষ, কিন্তু সেই পিতার সাথে তার মা থাকতেন না, তার সাথে অপারেশনের পরে অন্য আরেকজন, সেই মূলত পরবর্তীতে আমরা যাকে আসাম প্রধান আসামি হিসেবে পেয়েছিলাম ওনার নাম ছিল আসাদুজ্জামান মোহ সামথিং এরকম অসুবিধা। তো তার সাথে একটি পরকীয়ার সম্পর্কের সূত্র ধরে তার মা তার পূর্বতন স্বামীকে ডিভোর্স করে সব ছেড়ে এর আশায় সে আসে, কিন্তু এই আসাদুজ্জামান তাকে প্রকৃতপক্ষে পরবর্তীতে দেখা গেছে যে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিয়ে যেভাবে আমাদের আস্তে 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 নারীরা ঘর সংসার করে, ওই মর্যাদা না দেওয়ার কারণে আস্তে আস্তে মনোমালিন্য তৈরি হয় এবং তাকে বিভিন্ন জায়গায় রেখেছিল। আসাদুজ্জামানের আবার এই তার সামাজিক পারিবারিক নানা ধরনের চাপ ছিল, অথবা সে মানুষ হিসাবেও হয়তো এই মেয়েটাকে প্রকৃতপক্ষে গ্রহণ করে নাই, হয়তো অন্য কোনো উদ্দেশ্যে, আমরা মনে করি যে লালসা থেকেই হোক বা ভোগের মানসিকতা থেকেই হোক, হয়তো এটা অন্য ওই স্বামী থেকে ভাগিয়ে এনেছিল দেওয়ার জন্য।
আমার প্রশ্নটা ছিল যে আপনি যখন ইনকোয়ারিটা শুরু করলেন, অনুসন্ধানটা শুরু করলেন, আপনি প্রথম পদক্ষেপ যেটা নিয়েছেন স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যে আপনি প্রথম কি আসামিকে গ্রেফতার করলেন নাকি খোঁজ
করলেন? হ্যাঁ, না প্রথম তো প্রশ্নই ওঠে না, কারণ আসামিকে তো আমাকে নির্ধারণ করতে হবে।
হ্যাঁ, তো সেটা কি আপনি কিভাবে নির্ধারণ করেছিলেন যে মূল আসামি?
প্রথমেই দেখলাম যে এই যে যে কাহিনীতে বা যে হিস্ট্রিটা আমি বলার চেষ্টা করছিলাম, এখানে এই ভদ্রমহিলা যিনি হারিয়ে গেছেন আপনার মা, আমরা তার আগে জীবনটাকে একটু স্টাডি করলাম যে সে
কেমন ছিল,
কোথা থেকে কিভাবে কেমন ছিল, কোথা থেকে আসলো, সেখানে আমরা কতগুলো উপাদান খুঁজে পেলাম।
যেমন
এই যে যে আসাদুজ্জামানের আশায় সে তার পূর্বের স্বামীর ঘর ছেড়ে এসেছিল, তারপরে তার কাহিনীগুলো কি হলো, সে কোথায় কোথায় থাকলো, কোথায় কি হলো, এই জিনিসগুলো যখন আমরা দেখতে গেলাম তখন আমাদের সন্দেহের তীর সুনির্দিষ্টভাবেই নিবদ্ধ হলো ওই আসাদুজ্জামানের বিরুদ্ধে। সেটার কয়েকটা কারণেই, সেটা হলো যে আমি এটাও খুঁজে পেলাম কিছু ইতিহাস যে এই ভদ্র মহিলা কে দূরে কোথাও বাসা ভাড়া করে রাখতো, কখনো তার বাড়িতে দিত না। এই ভদ্র মহিলা কয়েকবার তার বাড়িতে যাওয়ার চেষ্টা করেছে তার দেশের বাড়িতে, কিন্তু সে কখনো তার বাড়িতে নেয় নাই। এবং মনে আছে আমরা একটা ইয়ে পেলাম, একটা কাহিনী পেলাম যে সে চেষ্টা করেছিল তার বাড়িতে গিয়ে ওই বাসায় উঠে পড়বে, কিন্তু তার ফ্যামিলি থেকে এবং ওই আসাদুজ্জামান নিজে তারা তার বাড়িতে গ্রহণ করে নেয়, যার প্রেক্ষিতে ভদ্র মহিলা নিজে ওই বাড়ির সামনে অথবা জায়গায় আত্মহত্যার চেষ্টা করেছিল। যখন আত্মহত্যার চেষ্টা করে তখন তাকে হসপিটালাইজ করা হয়েছিল, তখন দেখছে যে এই মহিলা মারা গেলে নানান ধরনের সমস্যা ইয়ে হবে, সেই সময় আসাদুজ্জামান এসে আবার তার চিকিৎসা করে ভালো করে এই নরসিংদী শহরে একটি জায়গায় তাকে ভাড়া বাসায় রাখত। এই জিনিসগুলো আমরা পেলাম, এটা দিয়ে আমরা খুঁজতে খুঁজতে আরো কিছু আমরা ইয়ে পেলাম, সাক্ষী পেলাম ওই এলাকায় যে সরজমিন তদন্ত করতে গিয়ে আর কি সাক্ষ্য পেলাম, সাধারণ মানুষদের কাছে কিছু তথ্য পেলাম, পরিবার থেকে কিছু তথ্য পেলাম।
প্রায় দুই মাস অনুসন্ধানের পর 2008 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে রমজান আলী নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার আগে জসিমউদ্দিন নামে আর একজন লোকের কথা বলতে হবে। জসিমউদ্দিন ছিল আসাদুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী এবং সেই সময় ডাকাত। চক্রদে ইউনিয়নে তার একটি বাদ্যযন্ত্রের অর্থাৎ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান ছিল। রমজান আলী সে বাদ্যযন্ত্রের বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকানের একজন কর্মচারী ছিল। তো পুলিশ তাকে গ্রেফতার করে জেরা শুরু করল।
একজন সন্দেহভাজন হিসেবে প্রথমে অ্যারেস্ট করে,
মানে তাকে যে সন্দেহ করলেন মানে কিভাবে মানে মনে হচ্ছে যে এই জড়িত থাকতে পারে?
সেটা আমরা কিছু তথ্য পেয়েছিলাম, কিছু গোপন সোর্স পেয়েছিলাম, বিশেষ করে এই আসাদুজ্জামান যাদের সাথে চলাফেরা করত। এবং আপনারা এটা তো জানেন যে এটা হলো শিবপুরের ঘটনা, বাজার বা শহরটা যেটা, সেখানে আসাদুজ্জামান যে সমস্ত জায়গাতে বসত, যে দোকানগুলোতে আড্ডা দিত, হারমোনিয়ামের দোকান ছিল সেখানে সে আড্ডা দিত। তারপরে আমরা সেখানে খুঁজে পেলাম তৎকালীন সময়ে আরো কিছু লোককে জিজ্ঞাসাবাদ করে যে চার পাঁচজনের একটা গ্রুপ পেলাম যারা মাদকাসক্ত ছিল এবং কত কত নানান ধরনের অপরাধের সাথেও যুক্ত ছিল, তাদের সাথেও ইয়াসাদুজ্জামানের সক্ষমতা ছিল। তখন এই চার পাঁচজন লোককে আমরা খুঁজতে থাকলাম, পেলাম সে সেই সময় যদিও নানান ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল কিন্তু পরবর্তী জীবনে আর ওইভাবে থাকে নাই, ওখান থেকে চলে এসে নরসিংদী শহরের কাছাকাছি শহরতলিতে একটি জায়গায় বাসা ভাড়া করে থাকতো। সে গরিব মানুষ, মেবি রমজান আলী। তো তাকে আমরা কয়েকটা পালাই অ্যারেস্ট করার চেষ্টা করলাম, প্রথমে কয়েকবার ধরতে পারলাম না, কারণ সে অপরাধ চক্রের লোক ছিল, চুরি ছিনতাই নানা ধরনের অপরাধ মাদকের সাথে যুক্ত থাকতো, কারণ এই সমস্ত অপরাধের সাথে বাসায় থাকে না। বেশ কিছু চেষ্টার পরে একবার তাকে আমরা ধরতে সক্ষম হলাম এবং তাকে টেকনিক্যালি খুব সাইন্টিফিক্যালি আমরা ইন্টারভিউশনের মধ্য দিয়ে তার কাছ থেকে প্রাথমিক ভাবে আমরা অনেকগুলো তথ্য পেলাম।
কি রমজান, তোমার জসিম ভাইয়ের খবর কি?
স্যার কোন জসিম ভাই কথা বলতেছে?
কোন জসিম ভাই বললো না, ভুলে গেছো সব? না কোন জসিম ভাই কিচ্ছু বলে নাই। হ্যাঁ জসিম ভাইয়ের খবর কি? ওষুধ দিলে ওর পেটে ঠিক হয়ে যাবে, সব জায়গা মতো দিলে সব ঠিক হয়ে যাবে।
অনেক জেরার পর পুলিশের কাছে অবশেষে রমজান আলী স্বীকার করল যে নার্গিসের গুম হয়ে যাওয়ার বিষয়ে সে কিছুই জানে না। তবে অনেকদিন আগে একবার আসাদুজ্জামান তাকে ডেকে শিবপুরের একটি হারমোনিয়ামের দোকানের ভেতর নিয়ে যায় এবং মাটি খুঁড়ে দেওয়ার কথা বলে। শুধু তাই না, পরে সেই গর্তের ভেতর তিনি আসাদুজ্জামান এবং আসাদুজ্জামানের অন্যান্য যে সহযোগীরা ছিল তাদের সবাইকে কিছু একটা চাপা দিতে দেখেছিলেন। এই ঘটনার সময় আসাদুজ্জামান তাকে মুখ বন্ধ করার হুমকিও দিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি মুখ খোলো তাহলে তোমাকে মেরে ফেলা হবে।
স্বাগত সবাইকে আরো একবার রহস্য ঘেরা কুয়াশায় কথা বন্ধু ব্রতের পক্ষ থেকে শুনছো তোমরা FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM এ। আমরা শুনছিলাম হারিয়ে যাওয়া নার্গিসের কাহিনী এবং মা হারা ফারজানার গল্প। আমাদের সঙ্গে কথা বন্ধু শারমিন এবং সেই সঙ্গে আছে ফারজানার মামাতো বোন মিলি এবং তৎকালীন পুলিশ সুপার শাহাবুদ্দিন। তাদের কাছ থেকে আমরা জানছি একে একে কিভাবে কখন নার্গিস উধাও হয়ে যায়। নার্গিস উধাও হয়ে যাওয়ার পরে ফারজানা যখন একটু বড় হয় তখন সে কিভাবে মায়ের খুঁজে হন্যে হয়ে ওঠে এবং তারপরে তার লেখা একটি চিঠির জের ধরে কিভাবে কেস ফাইল করা হয়। এরপরে কি ঘটছে শেষ মুহূর্তে আমরা দেখছিলাম যে বাদ্যযন্ত্রের দোকানের কর্মচারী রমজান আলী পুলিশ তাকে জেরা করে আসাদুজ্জামানের একটা ঘটনার কথা, শিবপুরের একটি হারমোনিয়ামের দোকানের ভেতর মাটি খুঁড়ে দেবার কথা এবং তারপরে আসাদুজ্জামান এবং তার সাঙ্গ পাঙ্গরা মিলে একটা লাশ যে বস্তায় ভরে সেই গর্তের ভেতর চাপা দিচ্ছে এ পর্যন্ত স্বীকার করেছে। এবং এই ঘটনার সময় আসাদুজ্জামান রমজান আলীকে মুখ বন্ধ রাখার হুমকি দিয়ে বলেছিল মুখ খুলে জান মেরে ফেলা হবে। কি ছিল সেই বস্তায় সেটা জানতে হলে সঙ্গে থাকতে হবে কুয়াশার। যারা সঙ্গে আছো শুনছ যাদের মনে নানাবিধ প্রশ্নের উদয় হচ্ছে তারা লিখতে পারো যে কোনো মুঠোফোন থেকে 8920 নম্বরে, অনলাইনে গিয়ে রেডিও BD.FM/message এই ঠিকানায় গিয়ে ফেসবুকে facebook.com/rjbroti facebook.com/abcradiofm89.2। সবগুলো ঠিকানা খোলা আছে, সব বন্ধুর সব প্রশ্নের জবাব দেব। তবে ফিরে এসে আজকে আমরা বিরতিহীনভাবে প্রায় বিরতিহীনভাবে এবং তোমাদেরকে এতটুকু অপেক্ষা না করিয়ে পুরো গল্পটাই শুনবো, পুরো কাহিনীটাই শুনবো। সঙ্গে থাকো সবাই।
কি ছিল সে বস্তা, সেটা কি নার্গিসের মৃতদেহ নাকি মিথ্যা কথা বলেছিলাম যা? আর সেটা জানতে হলে এতদিন পরে আবার সেই হারমোনিয়ামের দোকানের ভিতর মাটি খুঁড়তে হবে। এছাড়া যেহেতু নিশ্চিন্ত হওয়ার আর কোনো উপায় নেই তাই পুলিশ সিদ্ধান্ত নিল সে দোকানের মাটি খুঁড়ে দেখা হবে কি আছে তার ভিতরে। এগারো বছর পর আবার যেদিন সেই দোকানের মাটি খোঁড়া হলো সেদিনের ঘটনাটা এবার আমরা নিলি এবং শাহাবুদ্দিন সাহেব দুজনের কাছ থেকে শুনি। কারণ সেদিন তারা দুজনেই সেখানে উপস্থিত ছিলেন, ছিল ফারজানা যে মাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে সে হয়তো সে তার মাকে খুঁজে পাবে এখানে।
এসপি সাহেবের পক্ষ থেকে তো আমাকে ফোন দেওয়া হয়েছে থানার থেকে, ওসি সাহেব যখন আমাকে বলছে যে আপনি আসেন। আমরা তো নার্গিসের লাশটার ইয়ে পাইছি, আসেন তখনই আমি ঢাকা।
সময়টা মানে সেটা কখন?
সময় তারিখটা সঠিক মনে নেই,
2008 সালে
নাকি 2009?
2008 সালে তো আমরা মামলা করলেন আপনারা। মামলার কয়দিন পরে ঘটনাটা আপনারা মানে বের হয়ে আসলো আর কি, লাশটা খুঁজে পেলেন আপনারা?
8-এর শেষে না তো
9-এর শুরুতে।
এরকম
ততদিন পর্যন্ত তো প্রথম আলো দৈনিক অন্যান্য দৈনিক
পত্রিকা মানে কৃতজ্ঞতা শেষ নাই, আপনারা ওই রকম ভাবে প্রকাশ না করলে প্রথম আলো আমরা এ পর্যন্ত আসতে পারতাম।
আচ্ছা তারপরে সেটা কি মানে আপনাদের কি খবর দিল যখন তখন আপনারা কোথায় চলে গেলেন?
ঢাকা থেকে সোজা যাই ওখানে।
আচ্ছা
আমরা স্পটে যাওয়ার পরেই আর কি ওটা
ওই ওইটা একটু বর্ণনা করেন আমাদেরকে কি দেখলেন
ওখানে? দেখলাম কিছু সিমেন্টের বস্তার কিছু টুকরা।
ওই দোকানটা চালু অবস্থায় ছিল তখন? দোকানে
তখন মানে আমরা যাই দেখছি দোকানটার ভিতরে যা মালপত্র ছিল তা তো সরাই ফেলছে পুলিশ, তারপরে আরো লোকজন খোদাই।
আপনাদের সামনে কি খোদাই করছিল নাকি আগে বের করে ফেলে আপনাদের?
না, ইটগুলো সরাইতে ছিল আর কি, তখনো মাটি পর্যন্ত।
ফারজানা ছিল আপনার সঙ্গে?
হ্যাঁ, আমার সাথে ফারজানা ছিল। আমরা যখন যাই তখন মাত্র মানে ইটগুলো সরানো হয়েছে, তখন মাটি খুঁড়তেছে। বাজারের সব লোকজনরা সবাই ছিল ওই সিলেটের বস্তার কিছু টুকরা, তারপর আপনার ওই হার।
মানে প্রথমে কি বের হয়ে আসলো যখন প্রথম মাটিতে
সরানোর কিছু টুকরা
বস্তার তো? হ্যাঁ, তারপর
কোথায় গেছে ওগুলো বের করছে, তারপর একটা কানের দুল ছিল, মাথার কিছু চুল ছিল,
শাড়ি কাপড় চোপড় কিছু ছিল
না, না কাপড় চাষের জন্য থাকার কথা
নষ্ট হয়ে গেছিল,
ওগুলো তো একদম ইয়ে হয়ে যাওয়ার কথা, আর হার কিছু ছিল,
হার মানে কি পুরো কঙ্কালটা ছিল নাকি?
না পুরো কঙ্কাল ছিল না, কিছু অংশ ছিল।
আচ্ছা তারপর বলে ওইটা দেখার পর ফাজলান
ও তো কান্নাকাটি, ও তো মানে অনেকে অনেক প্রশ্ন করতেছে, ও তার উত্তর দিতে পারতেছে না।
কানের দুলটা কি দেখে বুঝতে পারে পরিচিত কানের দুল ছিল যে নাকি নাই?
না অনেকদিন নার্গিস বের হয়ে যাওয়ার পরে পড়ছে কিনা সেটা তো আর আমরা বলতে পারবো না যে কোন কানের দুল পড়ছে কোন শাড়ি।
তারপর এই যে এই লাস্টটা যে নার্গিসের সেটা আপনারা মানে দিয়ে নিতে আর সেক্ষেত্রে তো ফাজলার হেল্প লেগেছিল নিশ্চয়ই,
ফাজলা অবশ্যই ফাজলার ডিএনএ টেস্ট করা হয়। তারপর প্রমাণিত হয়
আমরা এতক্ষণ মিলির কাছ থেকে শুনলাম যে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে সেটা নার্গিসের লাশ, তবে মিলির মুখ থেকে শুনলাম আর আমরা এখন শুনবো তৎকালীন পুলিশ সুপার শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকে যে তিনি কিভাবে প্রমাণ পেয়েছিলেন, প্রমাণ করেছিলেন যে আসলে লাশটি নার্গিসের ছিল।
এখানে খুঁজতে আমরা প্রথমেই এই প্রথমে তো একটা আপনার উপরে দিয়ে একেবারে এটাকে শান বাঁধানো ছিল, দোকানটা ওই যে হারমোনিয়াম যে দোকান ছিল সেই অবস্থায় ছিল, কিন্তু 11 বছর পরে এসে দোকানটা খুব ব্যবহার করা হতো না, এটা বন্ধই থাকতো আমার যতদূর মনে পড়ে আর কি, যদি আমি ভুল করি না তাই। তো কিছুদূর এক দুই হাত যাওয়ার পরে মাটি আমরা একটু আলগা লুজ মাটি যেরকম মনে হয় সেটা আমরা দেখলাম সাধারণত। তারপরে অনেক গভীরে অন্তত 4-5 হাত যাওয়ার পরে আমরা দেখতে পাই যে পলিথিনের পেজা পেজা পলিথিন সেখানে, তো ওইটাও আমরা সাক্ষী যেমন মন্দিরে পেয়েছিলাম যে একটি পলিথিনের বড় একটা পলিথিনের মধ্যে লাশটা পুড়ে অনেক গভীরে যে এটা মাটি চাপা দিয়ে এবং দুরমুষ দিয়ে যেটা দিয়ে যে মাটি ইয়ে করে সমান করে এগুলো দিয়ে ইয়ে করা হয়েছিল, সমান করা হয়েছিল। তো আমরা ওই পলিথিন গুলো পেলাম কিন্তু পর্যাপ্ত হার পেলাম না, আমরা যেটা আশা
করেছি
আমরা কিছু হাড়ের কিছু অংশ পেলাম, বনগুলোর জন্য মাথার খুলির কিছু অংশ পেয়েছিলাম, কয়েকটা হাড় পেয়েছিলাম, পরে এগুলো আমরা ডিএনএ করার জন্য পরীক্ষা নিরীক্ষা।
আপনি যে পর্যাপ্ত হাড় পাননি পুরো, যেহেতু পুরো কঙ্কালটি তার পাওয়া যায়নি, আর এটা দেখে কি আপনার মনে হচ্ছে যে তাকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় তাকে পুঁতে
দিয়ে নাকি? এইখানে আমরা আবার পাশাপাশি কিছু অসমস্ত তথ্য পেয়েছিলাম যেটা খুব স্পষ্ট তথ্য পাই নাই, সেটাতে আমরা বেশ কয়েকজনের এরকম স্টেটমেন্ট পেলাম। সেটা হলো যে আর একটা গ্রুপ, সে যখন এই আসামি খুব দ্রুত প্রকৃতির ছিল এবং অনেক বেশি ইয়ে ছিল, হয়তো 2-1 বছর পরে কখনো হয়তো চিন্তা করেছে যে এটা খোঁজাখুঁজি বা মামলা বা কোনো আকারে আসতে পারে। এইটার কারণে সম্ভবত কোনো এক সময় মাঝখানে এটা খুঁড়ে হাড়গুলো বা সে যতটা পেরেছে তত এখানকার আলামত গুলো অন্যত্র সরিয়ে নিয়ে গেলে সেই কাজটা করতে হয়তো অন্য একটি গ্রুপ, এই আসামিরা সেটা জানে না, যাদেরকে আমরা ধরলাম
তারা জানে না।
কিন্তু অন্য অন্য কিছু লোক বলার চেষ্টা করলো ওখানে যে এইটি আমরা শুনেছি, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, সেখান থেকে পরবর্তীতে হাড়গোড় কিছু সরিয়ে নেওয়া হয়েছে এবং এইরকম গল্প আসামি যে মূল যেমন সে কয়েক জায়গায় নাকি তার খুব বিশ্বস্ত লোক কারো কারো কাছে, সে
কিন্তু সেই বিশ্বস্ত লোকগুলোকে আপনারা আর পাননি যারা বাকি হাড়গুলো
সরিয়ে? তখন তৎকালীন গ্রামে আমরা মূল আসামি ধরতে পারলাম না, সে পলাতক ছিল।
তো ওইখানে আপনি আবারও বলছি ওখানে আপনি মানে স্পেসিফিক্যালি যদি একটু বলেন কি কি পেয়েছিলেন হাড়ের, মানে মানে লাস্ট তো বলবো না কঙ্কালের কি কি অংশ?
কঙ্কালের যেটি হতে পারে যে মাথার কিছু অংশ বিশেষ আমরা পেয়েছিলাম,
চুল চুল বা কিছু পাওয়া গিয়েছিল?
জি
মাথার চুল পাওয়া গিয়েছিল,
চুলের অংশ আমরা তেমন পাই নাই, চুলের অংশ পাই নাই, হাড়ের কিছু মাথার খুলির অংশ বোধ পেয়েছিলাম, দাঁত মনে হলো একটা কি দুইটা আমরা পেয়েছিলাম, আরো কিছু হাড় ঠিক একজাক্টলি শরীরের কোন অংশের হাড় হবে, কারণ 11 বছর পর অনেক
কানের দুল পাও গিয়েছিলাম, এই যতদূর পড়েছিলাম পত্রিকা আমার মনে আছে একটা কানের দুল বোধ হয় ছিল তার সঙ্গে।
এইটা আমি এখন মনে করতে পারছি না, তবে দুল বা দুল সদৃশ্য কিছু আমরা এরকম মেটাল বা এরকম টেবিলে পাওয়া গেছিল, সাথে আমরা কালেক্ট করেছিলাম এবং এগুলো দিয়ে আমরা পরে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। তো এত হাড়গুলো এত অল্প পরিমাণে ছিল, ডিএনএ টেস্টে ওরা এটি মানুষের হাড়গুলো আইডেন্টিফাই করেছিল, কিন্তু এক্সাক্টলি কোড বা ইত্যাদি সেগুলো বোধ হয় শেষ হয়।
মানে ফারজানার সঙ্গে ম্যাচ করেছিল সেই ডিএনএ টেস্টের রিপোর্ট,
পুরো রেজাল্টটা দিতে পারে নাই। না, ওরা ওই যেটুকু পেয়েছিল সেখান থেকে সম্ভবত আমাদের তো মানে ডিএনএ টেস্ট গুলো নতুন এসছে, আমাদের দেশে তার সময় ছিল না বা অল্প অল্প শুরু হয়েছিল তখন ঢাকা মেডিকেলে। তো ওরা মানুষের হাড় বলে এটা শরীরের অংশ বলে তারা এটা বলেছিল, কিন্তু যতটুকু অংশ পেয়েছিল সেটা দিয়ে ওই এক্সাক্টলি ম্যাচ করার মতো যতখানি তথ্য দরকার, কোড গুলো জানা দরকার, সেটি এই অংশ দিয়ে সম্ভব হচ্ছিল না বলে আমাদের একটা একটা রিপোর্ট দিয়েছিল।
পরবর্তীতে কি আবার ডিএনএ টেস্ট করা হয়?
মামলাটি তদন্তাধীন ছিল আরো দীর্ঘদিন, আমি তারপরে ওখান থেকে বদলিয়ে চলে যাই।
পরে পরে বোধহয় আরেকটি আমি নাজবুন্নাহার মিলির কাছ থেকে যেটা পেয়েছি, পরে আরেকটি ডিএনএ টেস্ট করা হয়েছিল এবং সেখানে কনফার্ম করা হয় যেটি নার্গিসি এবং ফারজানার ডিএনএ টেস্টের মাধ্যমেই তারা সেটা কনফার্ম হয়।
হ্যাঁ, এটা আমি পরে শুনেছি, আমি যখন অন্য জেলায় কর্মরত ছিলাম তখন আমি একদিন একটু ওদের সাথে আলাপ চালিত, এখন মনে পড়ছে যে তারা আমাকে বলেছিল যে দ্বিতীয় টেস্টে পুরোটাই পাওয়া
যাবে। পুরো মামলাটা চলাকালীন কি আপনি ছিলেন নাকি আপনার পরে বদলি হয়ে যায় সেখান থেকে?
এটা মামলাটার মূল ডিটেকশন পর্ব আমরা কমপ্লিট করেছিলাম, শুধুমাত্র ওই যে কেমিক্যাল এবং এই যে ডিএনএ টেস্টের যে বিষয়গুলো একটু টাইম কনজিউমিং, যেগুলো সময় লাগে, এগুলোর জন্য একদম ফিনিশিংটা হওয়ার আগে আমি বদলি সূত্রে অন্য জেলায় যাই।
আচ্ছা, তো আপনি আসাদুজ্জামানকে গ্রেফতার, এত কিছু পাওয়ার পরও কি আপনারা আসাদুজ্জামানকে গ্রেফতার করতে পেরেছিলেন আসামিকে?
আসাদুজ্জামানকে আমি যখন ছিলাম সেই সময় পর্যন্ত আমরা গ্রেফতার করতে পারি নাই, সক্ষম হয় নাই। সে কয়েকটা জায়গায় আমরা গ্রেফতারের প্রচেষ্টা চালিয়েছিলাম, ঢাকাতে, ওখানে সে থাকতো না। কিন্তু পরবর্তীতে আমি যেটা শুনেছি চলে আসার পরে এই ঘটনাগুলো, যে সে হাইকোর্ট থেকে বা কোন জায়গা থেকে জামিন নিয়েছে, পরবর্তীতে আমাদের পুলিশ কর্মকর্তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিল যে সেইটিও সঠিক না, যার ফলে শেষ পর্যন্ত বোধ হয় সে আদালতে আত্মসমর্পণ করুক অথবা পুলিশ তাকে ধরতে সক্ষম হয়েছিল চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত।
আচ্ছা, আপনি মোটামুটি এই পর্যন্ত জানেন আপনার কাজ ছিল এই পর্যন্ত, পুরো কেসটা আপনি ইনভেস্টিগেশন করেছিলেন এবং আপনি বের করেছিলেন এবং শনাক্ত করেছিলেন যে আসাদুজ্জামানই মূল আসামি। এখানে ফারজানা এবং ফারজানার যে মানে ফুফাতো বোন যার নাম হচ্ছে নাজবুন্নাহার মিলি, তিনি বলেছেন যে আপনি ছাড়া কোনোভাবে সম্ভব হতো না এই কেসটি আবার এই মামলা তদন্ত করা, কোনোভাবেই তারা বের করতে পারতেন না যে আসলে ফারজানার মা খুন হয়েছে কিনা, আসলে নার্গিস খুন হয়েছিল কিনা।
এটা আসলে যে কোনো পুলিশ অফিসারদের
নিঃসন্দেহে, কিন্তু সাধারণত দেখা যায় যে অনেক বছর পরে যখন কোনো কেস রিওপেন করা হয়, আর এটা তো কোনো মামলাই হয়নি, সেই ক্ষেত্রে আপনাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল এবং আপনাকে নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়েছিল।
আমাদের পুলিশ জীবনে বা প্রফেশনাল লাইফে নানান ধরনের ঘটনার সম্মুখীন হয়ে অনেক ধরনের বিষয় আসে আমাদের সামনে আছে, তো আমার এ পর্যন্ত আমার এই পেশাগত জীবনে এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ছিল এবং আমরা আমার টিম এবং আমার অন্য সদস্যরা খুব আন্তরিক ভাবে নিয়েছিল, খুব প্রফেশনালি তারা নিয়েছিল এবং আমরা একটু সংবেদনশীল দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখেছিলাম, কোনো মানে দায় সারা বছর কিছু বলে মনে
করি।
এটি একটি হলো যে ফারজানা একটি কিশোরী মেয়ে, এই বয়সের মেয়ে, সে তার মাকে খুঁজে ফিরছে, এই যে কি বলে মা হারা সন্তানের যে আকুতি সেটি অবশ্যই মানুষ হিসেবে আমাদেরকে প্রফেশনের বাইরেও বাড়তি আমাদেরকে একটি আন্দোলিত করেছিল, এতে কোনো সন্দেহ নাই। পরেও আমরা আমাদের যে পেশাগত দায়িত্ব এবং কর্তব্য থেকে কিন্তু বিষয়টি নিয়েছিলাম যে এটিও তো একটি ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে এবং এই ধরনের যাতে দূরভিসন্ধিমূলক ভাবে একজন মহিলার কে তার পরিবার ছিল সেই পরিবার থেকে নিয়ে আসার পরে তার আবার এখানে মর্যাদা দিল না, তার সম্মান দিল না, তাকে স্ত্রীর মর্যাদা দিল না এবং তাকে জীবন থেকে তার জীবন থেকে আসাদের জীবন থেকে সরিয়ে দিতে পারলে তার সামাজিক এবং কিছুটা বোধ হয় পলিটিক্যাল মান মর্যাদাও অক্ষুন্ন রাখতে সক্ষম হবে এরকম মানুষের থেকে বারবার তাকে তার তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।
কথা বলতে বলতে মূল প্রসঙ্গই আমি আপনাকে থেকে সরে এসেছি, সেটা হচ্ছে লাশটা খুঁড়ে আপনারা যেটা পেয়েছেন আর কি, খুঁড়ে যা বার বের করেছেন সেটা জেনেছি, কিন্তু আপনি আসামিকে বা আসামিকে যারা সহায়তা করেছিল এই খুনে তারা যে আপনাকে এই বক্তব্যটা দিয়েছে, খুনটা কি হয়েছিল সেই বর্ণনা তো নিশ্চয়ই আপনার মনে আছে।
সেটা কোন এক সময় এই ইয়েকে নার্গিসকে সে আবার প্রলোভন দিয়ে মূলত তার উদ্দেশ্য ছিল অর্জন করা যাতে তার সাথে সে আসে, এভাবে ওই যেখানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল তার আশেপাশে এক বাড়িতে সেখানে আমি পরিদর্শন করেছিলাম, সেখানে ইয়েকে ফারজানার মা কে নার্গিস কে নিয়ে এসে বলেছিল যে এখানে থাকবে এবং তাকে মর্যাদা দিবে, এভাবে তাকে আশ্বস্ত করেছিল এবং একটি উপযুক্ত সময়ে সে তার আগে যে সমস্ত যারা কিলার তাদেরকে সে ঠিক করে এবং তাকে একদিন বেশ গভীর রাত্রে আরেকজন লোক দিয়ে এই কিলারদের ভিতরে একজন লোক দিয়ে বলে যে আসাদ তোমাকে ডাকছে অমুক জায়গায় যেতে হবে এবং তখন একটা বাঁশবাগানের ভিতর দিয়ে বা বেশ ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে আসতে হয় এরকম রাস্তার মধ্যেই তাকে এখন এই কিলারে অ্যাটাক করে তার প্রথমে ফাঁস দিয়ে সেখানে হত্যাকাণ্ডটা তাকে মানে ফাঁস দিয়ে দিয়ে হত্যাকাণ্ডটা সংঘটিত করে এবং তারপরে সেখান থেকে নিয়ে আসে এই যে পলিথিনে পুরে মাটি নিচে থাকে।
রাজেশ ভাবি
আমি
ভাবি একটু দরজাটা খুলেন। ভাবি আপনার একটু আশাস ভাই রাখতেছে,
মানে
রাতে বাড়ি না আপনার একটু যাইতে বলছে,
কি মুশকিল এত রাতে আমি কই যাবো
সেটা তো বলে নাই, আপনারে বলছে ওই যে ধানের গোলার এখানে গিয়ে দেখা করতে একটু, তা তো বলে নাই আমার ভাবি। এতক্ষণ লাগলো কেন আসতে?
তুমি এত রাতে আমার এখানে
ডাকছি,
কাজ আছে তাই আমি যাচ্ছি, মানে তুমি কত অপমান করবো কর দেখি,
আমি
কিছু
করতেছি
তুমি এত রাতে আমার এই ধানের গুলো রাখতো কিছুর জন্য ঘরে দিয়ে কমে পারো না যে আমার
তোমার চান্দের দেশে পাঠানোর জন্য,
চান্দের দেশে পাঠানোর জন্য মানে
চান্দের দেশে
তুমি কিছু করে রাখছো
কেন বলবো না, তুমি বসে
কি নৃশংস পরিণতি।
ভালোবাসার পরিণতি যদি এই হয় তাহলে মানুষ কেন ভালোবাসবে বলো তো? আমরা জানলাম শেষ পর্যন্ত নার্গিসের কি হয়েছিল। নার্গিস হারিয়েও যায়নি, নার্গিস আত্মহত্যাও করেনি, তাকে তার ভালোবাসার মানুষটি খুন করেছে। যে ভালোবাসা টানে সে স্বামী সংসার ছেড়ে এসে আরেকটা নতুন সংসার নতুন করে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটাই তাকে খুন করেছে। এখানেই শেষ নয়, আরো রয়েছে, আমাদের আরো কিছু জানার বাকি আছে। নার্গিসের এই নির্মম পরিণতি যাদের জন্য, তাদের শেষ পর্যন্ত কি হয়েছিল? ফারজানা কি পেয়েছিল তাকে মা ছাড়া করার, তাকে মা হারা করার বিচার? জানতে হলে সঙ্গে থাকতে হবে। অনেক বন্ধুর অনেক প্রশ্ন জমে আছে। রহস্য ঘেরা আয়োজন এবিসি রেডিও 90.2 প্রতি সোমবার যে গল্পের শেষ নেই সেই গল্পে কুয়াশা। কুয়াশায় আছি তোমাদের বন্ধু ব্রতি। শুনছো তোমরা 90.2 অনলাইনে, শুনছো এবিসি রেডিও bd.fm এ। যাদের মনে এখনো আরো অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে লিখতে পারো, লেখা ঠিকানা 8920 যে কোনো মুঠোফোন থেকে, আর অনলাইনে এবিসি রেডিও bd.fm/message। যে বন্ধুরা ফেসবুকে বসে আছো তারা facebook.com/abcradio fm89.2 তে গিয়ে লিখতে পারো, লিখতে পারো facebook.com/rjbroti, rjbroti তারপরে তিনটা ই লিখলেই পেয়ে যাবে ব্রতিকে ফেসবুকে লেখার ঠিকানা। সঙ্গেই থাকো, শুনতে থাকো এবিসি রেডিও fm89.2। কুয়াশার আর একটু আড়ালে কি আছে জানতে চাইলে সঙ্গেই থাকতে হবে, কারণ ছোট্ট একটা খবর শুনবো, রাত একটার বেশি খবর শুনে ফিরছি, এই যাব আর আসবো, সঙ্গে থাকো সবাই। স্বাগত সবাইকে আরো একবার এবিসি রেডিও fm89.2 রহস্য ঘেরা সোমবার রাত এবং চলছে রহস্য ঘেরা আয়োজন কুয়াশা। সঙ্গে আছি বন্ধু ব্রতি এবং ব্রতির সঙ্গে অনেকগুলো বন্ধু আছে এবং তাদের মনে এখনো প্রশ্নের জট। নার্গিস হত্যা মামলা কি হলো এরপরে? নার্গিসের মেয়ে ফারজানা সে কি তার মায়ের হত্যার বিচার পেয়েছে? যে লোকটি তাকে মা ছাড়া করলো, মা হারা করলো, তার কি কোনো বিচার হয়েছিল? জানবো আমরা। যে বন্ধুরা সঙ্গে আছেন সঙ্গেই থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও 90.2। আরো যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নের উত্তর আশা করছি এখনই আমরা পেয়ে যাব। তারপরও কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে লেখা ঠিকানা 8920 যে কোনো মুঠোফোন থেকে, অনলাইনে এবিসি রেডিও bd.fm/message, ফেসবুকে facebook.com/abcradio89.2 এবং facebook.com/rjbroti, rjbroti তারপরে তিনটা ই। এই হচ্ছে এই মুহূর্তে ব্রতিকে লেখার চারটি ঠিকানা, যার হাতের কাছে যেটা পাওয়া যায় লিখে ফেলুন ঝটপট। আমরা শুনে আসি এরপর কি হয়।
তো ডিএনএ টেস্ট তো হলো, মৃতদেহ যে নার্গিসের সেটাও খুব ভালোভাবে প্রমাণিত হলো। কিন্তু যে মানুষটির নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী তাকে কিছু হয়েছিল, না হলে কেন হয়নি? চলুন শুনি মিলি আর সাবিদিন সাহেব কি বলছেন সে ব্যাপারে।
তারপর আসাদকে কি গ্রেফতার করা হলো?
না, আসাদ তো গ্রেফতার হয়নি, ও তো হাইকোর্ট থেকে জামিন করার পর একবার হাইকোর্টের সাথে চিট করলো, আবার ওই জামিনটা কিভাবে মানে সে ইয়ে করছে। তা এইভাবে চলাকালীন একবার শুনলাম যে আসাদ অ্যারেস্ট হয়েছে, শোনার পর সারা রাত্রি খুঁজলাম যে ঢাকা কোন জায়গায় আছে, ওরে পাইনি। ওইভাবে মানে চলতে থাকলো। তারপর আর মামলাটা আইন সালিশে আমার যথেষ্ট সহযোগিতা করছে, ওনারা যখন মামলাটা শুনানি হলো ইয়েতে নরসিংদীর আইন সালিশের থেকে লয়াররা ছিল, নরসিংদীর লয়াররাও ছিল, আমিও গেলাম। তো যাওয়ার পর প্রথম ইয়েটা হলো, কিন্তু দ্বিতীয়টা আর আমরা পারলাম না গাইনি।
কেন পারলেন না?
আমার পারিবারিক সমস্যার কারণে আমি পারিনি।
আচ্ছা আচ্ছা।
বিভিন্ন জায়গা থেকে আমাকে বলা হয়েছিল, কিন্তু আমি আসলে কারো কথাটাই শুনিনি। কিন্তু আমার পারিবারিক যে সমস্যাগুলো ছিল, আমার শ্বশুর পক্ষে, আমার নিজের মা, তারপর ফারজানার বাবা, এদের সবার চাপের মুখে আমি আর আগাইতে পারিনি।
তোমার মোটামুটি মামলা নিষ্পত্তি সেখানে সেভাবে মানাটা আগায়নি
সামাজিক
ফারজানা বলেনি কখনো যে না আমার মার যে খুনি তার শাস্তি চাই তার শাস্তি হোক সেরকম কিছু চেয়েছে না?
মুহূর্তে আমাকে বলতো যে মেজদি শাস্তিটা একদম জরুরি। ফারজানা যখন ফারজানার মার লাস্টা মানে হারগুলা দেখছে তারপর থেকে ফারজানের স্পিডটা কমে গেছে আমি যেটা দেখলাম আর কি। ও তখন আসাদের শাস্তিটা যদি সে আমাকে নিশ্চিত করতো যে মেজদি আমি আসাদের শাস্তিই চাই, তাহলে হয়তো বা পৃথিবীর কোনো সত্যি আমার পারত না, আমার সংসার যদি তাতে শেষ হয়ে যেত তবু আমি আগায় যেতাম। কিন্তু ফারজানা সেটা চায় না, না চাওয়ার কারণে আমি
এই যে একটা করুণ পরিণতি, একটা হত্যাকাণ্ড, একটা নির্মম একটা হত্যাকাণ্ড, একটা মা একটা একটা শিশু না দুইটা শিশু তার মা হারালো,
দুইটা না বলতে গেলে আরেকটা আরেকটা সন্তান নষ্ট করছে আমাদের মানে মামার সাথে ডিভোর্স হওয়ার পর সেটা আশা দিয়ে দিচ্ছিল।
আচ্ছা, তো এই ঘটনা তো খুবই আলোড়ন সৃষ্টি করেছে এবং আপোষের মাধ্যমে এটা নিষ্পত্তি হয়ে যায়। এখন ফারজানা কি তার কখনো তার মার কথা বলে? ওই সে হাড়গোড় কি করলেন আপনারা পরে, সেটা কি দাফন করা হয়েছিল কোথাও?
সেটা দাফন করা মানে সেটা তো পরে পুলিশ নিয়ে যায় আর আমরা আপনার একটা ইয়ে করি ওই দাফনের ইয়ে করে দিই, ওগুলা না মানে গাইবে জানা যায় যেটাকে বলে।
কিন্তু ওই হাড়গোড়টা কি আপনারা পারতেন না যে এটা কোনো কবরস্থানে বা কিছু মানে আমাদের ধর্মের মুসলমান শরীয়ত অনুযায়ী সেগুলো দাফন করার পরে বা একটা কবর থাকে
করে দিই সেটা আসলে নিয়ে আসা হয় না? আর আমার ঘরে ওইটা দেখার পরে ওই হাড়গুলো দেখার পরে ফারজানা 15 দিনের মতো আপনার অসুস্থ ছিল।
আচ্ছা,
ওদের টোটালি সময়টা আমাকে দিতে হয়েছে। আর এই মামলার বিষয়টা আপোষের বিষয়টা সম্পর্কে আমি যেটা বলবো আর কি সবারই জানা উচিত, আমি আমার ফ্যামিলির কাছেই বাধ্য ছিলাম আর কি, ফ্যামিলির কাছেই বাধ্য ছিলাম। ফ্যামিলি আমাকে এইভাবে প্রেশার করছিল যে আমি নিজেই মানসিক রোগী হয়ে পড়ছিলাম।
কিন্তু আপনি একমাত্র সাহসী ফ্যামিলির মধ্যে এবং আমি বলবো যে মানবতার খাতিরেই কিন্তু আপনি এই জিনিসটা প্রবল ভাবে এই জিনিসটার পিছনে ছিলেন এবং চালিয়ে গেছেন যে যাতে
যদি
মূল ঘটনা কি সেটা উদ্ধার হোক, মূল কারণটা কি আসলে
আমার সাথে যদি আরেকটু সহযোগিতা করতে চান না মেজদি, হয়তো বা তার মনে ছিল যে এটা আগায় যাক, কিন্তু আমার চারিপাশে পরিবেশ দেখে হয়তো বা ভাবছে যে যে গেছে সে গেছে তার জন্য মেজদির জীবনে কেন আবার আরেকটা ঝড় আসবে।
আপনার মনে হচ্ছে সেই কারণে এসে
আমার মনে মানে আমার ভিতরে এখনো সেটা
আসলে আমরা এখনো যে সমাজে বাস করি সবাইকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে নানা সময় বিভিন্ন দিক থেকে আমরা এত চাপের মধ্যে থাকি যে একজনের জন্য দেখা গেল আরেকজন সংসার অশান্তি হচ্ছে বা ফারজানা তখন বিয়ে হয়ে গেছে তো তার শ্বশুর বাড়িতে আবার একটা অন্যরকম তার একটা সারা জীবন হয়তো একটা কথা শুনতে হবে, আপনার আবার সমস্যা হতে পারে। সবকিছু মিলিয়ে আপনার বাবার পক্ষ থেকে বা সব এবং আপনি যেটা বলছেন নার্গিসের বাবা মাও চাইনি যে
আমি কিন্তু মামলা শুরু করার পরপরে নার্গিসের বাবার বাড়িতে যোগাযোগ করি যে আপনারা একটু সহযোগিতা করেন,
তারা কোন
ওই মুহূর্তে নার্গিস গেছে আপনাদের এখানে আসাদও গেছে যাওয়ার পর কি কি কথাগুলো হয়েছে একটু বলেন। ওনারা আমাকে 3টা ডেট দিছে কেউ আসেনি, তো শেষ পর্যন্ত আমাকে ফোন দিয়ে বললো যে না। আমি আরেকটা জিনিস বলবো এই আপোষের ব্যাপারে, আমার লোকমান ভাইয়ের সাথে কথা ছিল, লোকমান ভাই ছিল আর কি আপোষের
মানে মৃধা সাহেব
না লোকমান সাহেব নরসিংদীর পৌরসভার চেয়ারম্যান।
আচ্ছা আচ্ছা,
তো উনি ছিল উপস্থিত আর ওনার মতো মানুষ যখন বললো তখন আমি আর না করলাম না যে আমার ফ্যামিলির চাপটা এরকম ভাবে আসছে, এরকম ভাবে আমার ফ্যামিলির চাপটা আসছে যে কারণে আমি রাজি হয়েছি। তো আমি লোকমান ভাইয়ের বলছিলাম একটা কথা যে আসাদ যদি দেখি যে ও জেলখানায় ওখান থেকে মাপ চাইতেছে ফারজানার কাছে আমার কাছে, তাইলে মাপ করা যায় যে ও ইয়া শাস্তিটা পাক। যে এই একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে যে আসাদ একবার বসে স্বীকার করুক যে বন্যা তার মেয়ে, নার্গিস তো স্বীকার করে গেছে সে স্বীকার করুক, আর তার মেয়ের আমার মামার কাছে দাওয়াতে কিন্তু আমরা কিন্তু মানে এদিক দিয়ে আরেকটু সাফারে আছি। যেমন আমার মামার বাচ্চা ছিল না, ওরে দেওয়ার পরে কিন্তু আমাদের মানে বাবার কিনা বাড়িটা মিরপুরে সেটা কিন্তু আমাদের হাতছাড়া, সেটা এখন মামা ওই মেয়েদের দিবে। ঠিক আছে, আসাদ কিন্তু আমাদের পিছনে এখনো ছাড়েনি, সে এখনো লেগে আছে আমাদের পিছনে। এইভাবে ধরতে গেলে আমরা যদি ওইভাবে হিসাব করি
মানে নার্গিসকে খুন করেও তার কালো ছায়া উপর থেকে যাবে।
আচ্ছা, তো আর লোকমান ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ ছিল যে আমি সবই করব ঠিক আছে, কিন্তু আমার এই কাহিনীগুলো দেখো নাটক বা সিনেমা বানায় দেন, যদি আপনি রাজি থাকেন তো লোকন হয়ে বলছে যে ঠিক আছে আমি দিব, এটা আপনার সাথে আমার ওয়াদাবদ্ধ হইল, আমি দিব, আপনি লেখেন আমি দিব। আপনি তো লোকন ভাই নাই,
আচ্ছা উনি কি মারা গেছে?
হ্যাঁ
আচ্ছা আচ্ছা,
প্রশান্তি পৌরসভা চেয়ারম্যান।
তো আপনি আসাদ কি স্বীকার করেছিলেন যে সে আসলে খুন করেছিল নার্গিসকে?
না সেটা তো সে স্বীকার করেই নাই,
সে তো আগেই জামিন নিয়ে।
হ্যাঁ
কন্যাটাকে কি স্বীকার করেছিল? সেটা কি স্বীকার করেছিল?
নীরব ছিল, আমাদের ওই আপোষের টেবিলে সে নীরব ছিল।
সে কোনো কথা, সে খুনের কথা স্বীকার করেনি, তার সন্তানের কথা সে স্বীকার করেনি,
খুনের কথা তো সে স্বীকার না করলেও সেটা স্বীকার হয়ে
সাক্ষী ছিল, সবই ছিল,
সবই ছিল, প্রমাণ আমাদের হাতেই ছিল। সেই জন্য
সে ক্ষমাও চাইনি আপনাদের কাছে, একবার
ক্ষমা চাইছে আমাদের কাছে, ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা হাজানা সেটা ক্ষমা করলে কি তার মন থেকে সেটা যাবে?
সেটাই, সে কি বলে ক্ষমা চেয়েছিল সেটা কি মনে আছে আপনার?
যে মা আমি অনেক বড় ক্ষতি করে ফেলছি, আমাকে মাফ করে দিই, আমি মাফ চাইলেও সেটা জানি যে কম হবে। মানে এক নার্গিস যদি হইতো তবুও একটা কথা ছিল, কিন্তু আসাদের কারণে আমাদের টোটাল ফ্যামিলিটা ক্ষতিগ্রস্ত, এখনো আমরা সাফা। আসাদ নাই কিন্তু আসাদের ওই কালো ছায়াটা আমাদের টোটাল ফ্যামিলির উপর এখনো প্রভাব বিস্তার করতেছে।
মানে আপনারা সরাইতে পারেন, আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে,
অনেক কিছু থেকে
হয়েছেন এবং হচ্ছে। এর পরের গল্পটা আসলে খুব বেশি বলার কিছু নেই। মাকে খুঁজে পেয়েছে ফারজানা, কিন্তু জীবিত নয়, মৃত। কিন্তু সে মায়ের জন্য যে লোকটা কিংবা যে লোকগুলো দায়ী তাদের খুব বেশি কিছু হয়নি, হয়নি তার একটা কারণ, আসাদুজ্জামানের রাজনৈতিক প্রভাব ও তার ক্ষমতা। কেন জানি সব সাক্ষী প্রমাণ থাকা সত্ত্বেও আসাদের কিছুই করতে পারল না পুলিশ, কিছুই করতে পারল না এ দেশের আইন। যে মামলাটা ফারজানারা করেছিলেন আসাদের বিরুদ্ধে সেটা চলতে থাকলো বছরের পর বছর, আর জামিন নিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে লাগলো আসাদ। এক পর্যায়ে ফারজানারা যখন হতাশার চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেল, তখন ক্ষমতার দাপট দেখিয়ে আসাদ প্রস্তাব দিল মামলা তুলে নিয়ে আপোষ করে ফেলার। হয়তো ফারজানাদেরও কোনো সীমাবদ্ধতা ছিল, কিন্তু আসাদের মতো একজন প্রভাবশালী লোকের দেয়া এই চাপ আর নিতে পারছিলেন না ফারজানা ও তার পরিবার। মামলা তুলে নিয়ে আপোষ করে নিলেন তারা। 11 বছর পর মৃত মাকে খুঁজে পেলে ফারজানা, কিন্তু তার মায়ের হত্যাকারীর কোনো শাস্তি হল না। এটাই বাস্তবতা। ফারজানা তার মাকে খুঁজে পেয়েছিল, জীবিত নয় মৃত, 11 বছর পর, কিন্তু তার মায়ের হত্যাকারীর কোনো শাস্তি হয়নি। যে বন্ধুরা এতক্ষণ ধরে সঙ্গে আছে এবিসি রেডিও 89.2 শুনছে কুয়াশা রহস্যের আয়োজন, আরো একবার স্বাগত সবাইকে বন্ধুব্রতির পক্ষ থেকে। প্রচুর প্রশ্ন, প্রচুর অনুমান, প্রচুর মন্তব্য, সবকিছু আমরা শেয়ার করব, যতগুলো সম্ভব খুদেবার্তা পড়া হবে, যতগুলো সম্ভব মন্তব্য শেয়ার করা হবে, যতগুলো সম্ভব আমরা প্রশ্নের উত্তর দেব। তবে তার জন্য আর একটুখানি অপেক্ষা, আর সুযোগ দিচ্ছি আরো যদি কিছু বলার থাকে সেটা বলার, 8920 যার হাতে মুঠোফোন আছে ঝটপট খুদেবার্তা পাঠিয়ে দিন। ফেসবুকে যারা বসে আছেন facebook.com/abcradio.fm89.2 এবং facebook.com/rjbroti rjbrot তিনটা ED লিখলে ব্রতিকে খুঁজে পাওয়া যাবে। এবং এই মুহূর্তে যে বন্ধুরা সঙ্গে আছেন তারা কি শুনলেন বা শুনলে, তারা কি বুঝলে এবং আপনাদের কি মতামত, ঝটপট ব্রতির সঙ্গে আছি রাত 2 পর্যন্ত, রহস্যকেরা আয়োজন কুয়াশা চলছে FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM সঙ্গে থাকুন। স্বাগত সব বন্ধুকে আরো একবার এবিসি রেডিও FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM রহস্যের আয়োজন কুয়াশা চলছে এবং আজকে আমরা শুনলাম নার্গিস হত্যাকাণ্ড আরো একবার। অর্ণা লিখেছে চট্টগ্রাম থেকে, কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। টঙ্গী থেকে লিখেছে আমাদের বন্ধু সোহেল রানা, এই আয়োজনটা বেশ ভালো লাগে, অনেক ধন্যবাদ। মুন্সিগঞ্জ থেকে লিখেছে শাকিল শেখ,
এই প্রোগ্রাম কখনোই মিস করো না, ধন্যবাদ। কথা বন্ধু শারমিন কোথায় আজকে অন এয়ারে আমার সঙ্গে উপস্থিত নেই কেন, সে প্রশ্ন অনেকের। শারমিন ব্যক্তিগত কারণে একটুখানি দূরে আছে, খুব জলদি চলে আসবে। আগামী কুয়াশার আয়োজনে অবশ্যই শারমিন আমার সঙ্গে থাকবে, কারণ শারমিনকে ছাড়া একা একা কুয়াশার আয়োজন আমার জন্য, আমি তো ভয় পাই সত্য ঘটনার ক্ষেত্রে। এই যে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আমি ফরজানা লেখা চিঠিটা যখন শুনছিলাম আমার চোখ জলে ভরে যাচ্ছিল। অনেক বন্ধুই কিন্তু এটা লিখেছে, চট্টগ্রাম থেকে আমাদের এক বন্ধু রাখি, সে লিখেছে যে চোখের জল আটকাতে পারলাম না। উত্তরা থেকে রুমন লিখেছে আমাদেরকে, রেদওয়ান লিখেছে নর্থ কফরুল থেকে, ক্লাস টেনে পড়ে, নিয়মিত কুয়াশা শুনে। কুয়াশার জন্য স্টোরি নিয়ে বিসিতে আসতে তাহলে কি স্টোরি পড়ে শোনানো হবে? যদি সেটা কোনো সত্য ঘটনা হয় তাহলে অবশ্যই যথোপযুক্ত প্রমাণ সহকারে, কোনো চলমান মামলার ঘটনা আমরা নেব না। আর যদি সেটা তোমার লেখা কোনো রহস্য ঘটনা হয় অবশ্যই তুমি আমাদেরকে হাতে হাতে পৌঁছে দিতে পারো, ডাকযোগে পৌঁছে দিতে পারো, অথবা আমাদেরকে ইমেইল করে, ইমেইলে ওয়ার্ড ফাইলে অ্যাটাচ করেও পাঠাতে পারো। ইমেইলের ঠিকানাটা জানিয়ে দেই, সেটা হচ্ছে কুয়াশা kuashafm8920@gmail.com। আর ডাকযোগে পাঠানো ঠিকানা হচ্ছে এবিসি রেডিও, মানে প্রথমে লিখবে কুয়াশা, তারপরে এবিসি রেডিও 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা, ট্রেড সেন্টার তৃতীয় তলা, কামান বাজার, ঢাকা। যারা জানতে চাইছিলেন নার্গিস হত্যা মামলার ঘটনা আমরা আরো একবার কেন শুনলাম, আর এটার উত্তর একটাই, সেটা হচ্ছে বন্ধুদের অনেক অনুরোধ ছিল, অনেকেই কুয়াশার এই আয়োজনে পরে যোগ দিয়েছে, প্রথম পর্বটা মিস করে ফেলেছে, শোনেনি। আর আজকে যারা মিস করে ফেললে তাদের জন্য একটা সুখবর হচ্ছে, তোমরা একটা পর্বটা ডাউনলোড করতে পারবে আগামীকালই এবিসি রেডিও bd.fm, সেখানে গিয়ে সংগ্রহশালা বলে একটা ট্যাব রয়েছে, সেখান থেকে কুয়াশার যে অংশ রয়েছে সেখান থেকে ডাউনলোড করা যাবে। আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধু, অনেকেই বলছে আই লাভ কুয়াশা, কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম। মঈন ইসাক লিখেছে মোহাম্মদপুর থেকে, নতুন বন্ধু স্বাগত তোমাকে। মজিয়া ফেনী থেকে লিখেছে অনেক ভালো আয়োজন আমাদেরকে সবসময় শুনে। মিজান গাজীপুর থেকে তার কাছে ভালো লাগে জানিয়েছে, এরকম অনেক বন্ধুই জানিয়েছে। শাপলা, তারপরে রাব্বি সাভার থেকে, তারপর লিখেছে আমাদেরকে, আচ্ছা ইরা, ইরার একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তর পেতে হলে বিষয়টির সঙ্গে থাকতে হবে। আমাদেরকে লিখেছে শাহিন আলম রুবেল, লিখেছে আমাদেরকে সুমি, লিখেছে রাব্বি যাচাবাড়ি থেকে, এদের সবার একটাই কথা কুয়াশা তাদের প্রচন্ড পছন্দের একটা আয়োজন। কল্লোল মিরপুর থেকে আছে, গল্পটা তার বেশ ভালো লেগেছে, আজকে তা একেবারেই সত্যি একটা ঘটনা, এবং আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব, আসলে সেই সময়কার ঘটনা, সেই সময়কার অডিও ক্লিপ আমাদের নিয়ে, আমরা চেষ্টা করেছি ঘটনার বর্ণনা শুনে সেই সময়কার একটা আবহ তোমাদেরকে দিতে। ফারজানার চরিত্রে যে অভিনয় করেছে, যার কণ্ঠ দিয়েছে তার নাম হচ্ছে কুমকুম, নার্গিসের কণ্ঠ দিয়েছেন সাকি, আসাদের কণ্ঠ দিয়েছেন তুষার, পুলিশের কণ্ঠ দিয়েছেন টিটো, রমজানের কণ্ঠ দিয়েছেন মনির। আর যে চমৎকার শব্দ শৈলীর প্রশংসা সবাই করে থাকে আমাদের এই আয়োজনের, সাউন্ড এডিটিং পুরো মিক্সিং সবকিছুর কৃতিত্ব ওটা ওয়ান অ্যান্ড অনলি খালিদ বিন ফজলুল, আমাদের শব্দ বন্ধু তার। আমাদেরকে নতুন বন্ধু কল্লোল মিরপুর থেকে লিখেছে এই আয়োজন ভীষণ ভালো লাগছে। কাজল চট্টগ্রাম থেকে লিখেছে আমাদেরকে তন্দ্রা যাত্রাবাড়ি থেকে, মা বকা দিচ্ছে, জলদি করে আজকের কাহিনী বলো, এখনো কি বকা দিচ্ছে? রহিম লিখেছে আজকের কাহিনী ভীষণ সুন্দর। মুন্না টাঙ্গাইল থেকে শারমিন আপু কোথায় উত্তর দিয়ে দিয়েছি। সাফাত লিখেছে কলাবাগান থেকে আমাদেরকে এখন পর্যন্ত সখানে করে বেশি খুদেবার্তা দিয়েছে, আর লিখেছে আমাদেরকে আমাদের নিয়মিত বন্ধু বিকে সিং, টাকশাল গাজীপুর থেকে, কুয়াশা আয়োজনে লিখেছে শাহজাহান চট্টগ্রাম থেকে, প্রীতু লিখেছে আমাদেরকে, লিখেছে আরো অনেক বন্ধু। আচ্ছা আমরা দেখি যে বন্ধুরা কে কি অনুমান করছিল। আচ্ছা অনেকেই বলেছে যে নার্গিস বোধহয় আত্মদহন সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সে যে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল, এই অনুমানটা মেলেনি আমরা যেটা দেখতে পাচ্ছি। আমাদেরকে লিখেছে বৃত্ত, সিয়াম আজিম লিখেছে, ফিরোজ লিখেছে আমাদেরকে, অনেকগুলো বন্ধু, অনেক কথা, সব বন্ধুরা জানতে চাইছিল ফারজানা এখন কোথায় আছে। ফারজানা এখন ভালো আছে, মাকে খুঁজে না পেয়ে তার মানসিক চাপ, তার ভেতরে যে অসুস্থতা জন্ম দিয়েছিল সেখান থেকে সে পুরোপুরি মুক্ত, ভালো আছে স্বামী সংসার নিয়ে। ব্যক্তিগত কারণে তার সঙ্গে আমরা মানে তাকে আমরা অনিয়ারে হাজির করতে পারিনি, তার সঙ্গে আমরা কথা বলতে পারিনি। তবে তার বোন মিলি, যে কিনা পুরোটা সময় ফারজানা টেক কেয়ার করেছে, এবং যে এই রহস্যটা নার্গিসকে খুঁজে বের করার কৃতিত্ব সিংহভাগ যার উপরে বর্তায় নাজিবুন্নাহার মিলি, তার কাছ থেকে আমরা জেনেছি ফারজানা এখন ভালো আছে। আরো অনেকগুলো বন্ধু প্রশ্ন ছিল যে নার্গিসের ছোট মেয়ে বন্যা, যে কিনা নার্গিস এবং আসাদের মেয়ে ছিল, তার শেষ পর্যন্ত কি হয়েছে সেটা আমরা মিলির মুখে শুনেছি যে বন্যা তার মামা সবুজ তার কাছেই আছেন এবং তার মেয়ে হিসেবেই আছেন, তো বন্যাও ভালোই আছে। পারিবারিক কিছু চাপের কারণে শেষ পর্যন্ত এই মামলাটি পরিচালনা করা সম্ভব হয়নি, তারপরও এই নির্ভীক ভদ্রমহিলা নাজমুন্নাহার মিলি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন যতদূর সম্ভব। আর প্রভা ওয়ারি থেকে জানতে চাইছিল ফারজানা কি তখন ওর মা এবং আসাদের সঙ্গে ছিল না, ফারজানা তার বাবার সঙ্গে ছিল, সবুজ শফিকুল তার সঙ্গে ছিলেন, এবং এই কারণেই আর কি সে মাকে যখন খুঁজে পায় না, যখন আসাদের সঙ্গে যোগাযোগ করেও তার মায়ের কোনো ট্রেস পায় না, তখন সে মানসিক চাপের মধ্যে পড়ে একটা পর্যায়ে গিয়ে তৎকালীন নরসিংদি এলাকার যিনি পুলিশ সুপার শাহাবুদ্দিন আহমেদ তার সঙ্গে যোগাযোগ করেন, এবং শাহাবুদ্দিন আহমেদ নিজ দায়িত্বে কেস ফাইল করে তারপরে এটার ইনভেস্টিগেশন শুরু করেন এবং একটা পর্যায়ে গিয়ে খুঁজে পাওয়া যায়। রায়হান লিখেছে আমাদের নারায়ণগঞ্জ থেকে, চট্টগ্রাম থেকে, শাহাদাত, নার্গিস আর ফারজানার মধ্যে সম্পর্ক কি? নার্গিসের মেয়ে হচ্ছে ফারজানা, ফারজানা এবং তার বোন এখন কোথায় আছে, সবুজ কি করেন, তিনি কি আর বিয়ে করেছেন কিনা? সবুজ শেষ পর্যন্ত আমরা জানি যে তিনি আর বিয়ে করেননি, তার বোন বন্যা এখন সবুজের সঙ্গে এবং ফারজানা বিবাহিত, স্বামী সংসার নিয়ে আমরা আশা করছি সুখেই আছেন। রাকিব চট্টগ্রাম থেকে, নার্গিসের পরের স্বামী আর বিয়ে করেছেন, আচ্ছা নার্গিসের পূর্বের স্বামী আর বিয়ে করেছেন কিনা? না। আর রহস্যময় প্রশ্ন লিখেছে চট্টগ্রাম থেকে, আজকের আয়োজনটা অসম হবে আশা করছি। কৌশিক লিখেছে আমাদের চট্টগ্রামের নতুন বন্ধু, স্বাগত মামুন কক্সবাজার থেকে, নার্গিস চলে যাওয়ার পর ও অনেক বন্ধুরই দেখি এই প্রশ্নটা, সবুজ শফিকুল উনি আর বিয়ে করেছেন কিনা? না, উনি আর বিয়ে করেনি। তানিয়া পুরনো পল্টন থেকে লিখেছে, জানতে চেয়েছিল আগে করবো কেন হচ্ছে, উত্তর দিয়ে দিয়েছি শ্রোতাদের অনুরোধে। ইমন নারায়ণগঞ্জ থেকে, আজকের আয়োজনটা খুব রহস্যময়, কিন্তু নার্গিস কিসের আশায় আসাদের কাছে গেল? ওই যে ভালোবাসা, ভালোবাসার টানে স্বামী সংসার সবকিছু তুচ্ছ জ্ঞান করে নার্গিস আসাদের কাছে গিয়েছিল, কিন্তু তার এই ভালোবাসার প্রাপ্য যথার্থ সম্মান আসাদ তো দেয়নি, উল্টো তাকে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টা করেছিল এবং সেটাতে প্রতিবাদ করায় তাকে নির্মম পরিণতি বরণ করতে হয় নার্গিসের, এবং তারপরে কাহিনী তো আমরা শুনলামই। লিখেছে মোহাম্মদ কায়সার এবং মাসুদ দুজন আমাদেরকে একসাথে শুনেছে। আচ্ছা, আতিকুল জানতে চায় যে গত পর্বের কালো কুকুর কি শারমিনাপুকে নিয়ে গেছে? না, গত পর্বের কালো কুকুর শারমিনাপুকে নিয়ে যায়নি, শারমিন সুস্থ আছেন, শারমিন ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন, জলদি চলে আসবেন, আগামী শুক্রবারের মধ্যে তোমরা শারমিনকে আবার পাবে, এবং আগামী সপ্তাহের কুয়াশায় শারমিন অবশ্যই থাকবে। লিখেছে আমাদেরকে কুমিল্লা থেকে একটা বন্ধু, শারমিন লিখেছে আমাদেরকে চট্টগ্রাম, আজকে প্রথম পর্ব, আচ্ছা হাউ ওল্ড ওয়াজ ফারজানা ওয়েন শি সি হার ফাদার এন্ড মাদার? ফারজানা তো যখন কিশোরী তখন চলে যায় তার মা, ততদিন পর্যন্ত তার মা বাবা একসাথে ছিল, ফারজানার ছোট বোন বন্যার জন্মের পরে নার্গিস চলে যায় তাদের বাসা থেকে। ফাহিম অনেক দিন ধরে শুনছে কুয়াশার আয়োজন, ভীষণ ভালো লাগছে জানিয়েছে। চট্টগ্রাম থেকে আমাদের বন্ধু বলছে যে ঘুমাতে পারছি না। আর তৌহিদ লিখেছে শিবপুর থেকে, সেই ঘটনা তো জানে এবং সেটা 100% সত্য। আমাদের আরেক বন্ধু লিখছে মা কি পারে সন্তান ছেড়ে থাকতে? সন্তান ছেড়ে সে থাকতে অবশ্যই চায়নি, ফারজানার সঙ্গে যোগাযোগ রাখতে চেয়েছিল এবং একটা পর্যায়ে পর্যন্ত সে মায়ের খবর পাচ্ছিল, হঠাৎ করেই উধাও হয়ে যায় নার্গিস, এ খবরটা আমরা জানতে পেরেছি। তামিদ লিখেছে ফরজানার আম্মুর কি হয়েছে সেটা আমরা জেনে গিয়েছি তামিদ। আশা করি ইতিমধ্যেই তোমার প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছো। ফরজানার ছোট বোন কোথায় সে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। কুয়াশার সাউন্ড খুব ভালো বলছে শুভ ঢাকা থেকে, ধন্যবাদ কৃতিত্ব খালিদ ভাইয়ের। আরো একবার বলছি আসলে পুরো কুয়াশা টিম একযোগে কাজ করে এবং শুধুমাত্র যে আমাদের এবিসি রেডিওর সাথে জড়িত সব বন্ধু, সেটা হতে পারে খবর বিভাগের, সেটা হতে পারে অনুষ্ঠান বিভাগের, আর্কাইভস বিভাগের এবং শব্দ বিভাগের প্রত্যেকটা মানুষ, আমাদের অ্যাডমিন বিভাগের সমস্ত বন্ধু কিন্তু একসঙ্গে কুয়াশায় কাজ করে। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে রাসেল লিখেছে আমাদেরকে, আলিফা গুলশান থেকে, নার্গিস কি তার মা বোনের সঙ্গে থাকতো না, ফারজানা তার মায়ের সঙ্গে থাকতো না, ফারজানার মায়ের নাম হচ্ছে নার্গিস, বন্যা এখন তার বাবার সঙ্গে মানে শফিকুলের সঙ্গে আছেন। নার্গিসকে কি তাহলে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছিল জানতে চেয়েছিল শীতল মনোহরদী থেকে। পোস্টমর্টম রিপোর্টে সেটাই জানা যায়, তাকে আগে হত্যা করা হয়েছিল, পরে সেই হারমোনিয়ামের দোকানে এনে তাকে পুঁতে রাখা হয়েছিল। বিল্লাল জানতে চাচ্ছে ঘটনা আসলে সত্যি কিনা। হ্যাঁ, এটা একদম সত্য ঘটনা। ফারজানা এখন কোথায় আছে? ফারজানা স্বামী সংসার নিয়ে সুখে আছে। সাফার কলাবাগান থেকে, আমার মনে হয় যে এতটাও নির্মম পরিণতি নার্গিসের জন্য অপেক্ষা করছিল না, কিন্তু আসলে তার পরিণতিটি অনেক বেশি নির্মম ছিল আমাদের চিন্তা ভাবনার চাইতেও, সেটা আমরা দেখলাম। ফারজানার বাবার কি হলো? ফারজানার বাবা সুস্থ আছেন, মন খারাপ তো থাকবেই, কষ্টে আছেন। আর আজকে মাকে খুব মনে পড়ছে জানিয়েছে রহস্যময় পার্সন চট্টগ্রাম থেকে। আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে শহীদ সত্য ঘটনা প্রচারের জন্য। মেহরাজ লিখেছে মহাখালী থেকে, মাঝখানে মিস করেছে, কষ্ট করে মাঝখান থেকে, আবার বলবো না আজকে, আর পুরো ঘটনা তো বলেই দিয়েছি। তোমরা আজ রাতের পরেই ডাউনলোড করতে পারবে এবিসি রেডিও bd.fm, সেখানে গিয়ে সংগ্রহশালা থেকে। ফেসবুকে প্রচুর বন্ধু, প্রচুর 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 কথাবার্তা। আমাদেরকে রিপন আহমেদ পাভেল লিখেছে, রকিবুল ইসলাম রাকিব কুয়াশা ইজ দ্য বেস্ট, কালকে পরীক্ষা তারপরও শুনছে। ফরহাদ হুসেইন অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল। সুমন সরকার সাম লিখেছে, সিম্পলি মিস্টেরিয়াস অ্যাজ লাইক অ্যাজ হিউম্যান লাইফ। আসলে মানুষের জীবন এতটাই রহস্যময়, এবং অনেক বন্ধুই বলে যে কুয়াশা যদি ভয়ের আয়োজন হয়ে থাকে এটা কি ভূত বিষয় কিনা। আজকে আমরা দেখলাম যে সত্যি একটা ঘটনা, একটা মানুষ কতখানি ভয়ের হতে পারে এবং ভালোবাসার মানুষ হতে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা আজকে আমরা দেখলাম। কক্সবাজার থেকে কিং ফারুক বলছে, খুব জটিল সব কাহিনী দিয়ে সাজানো হয় এই আয়োজন, ভালো লাগে শুনতে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবিসি রেডিওর পক্ষ থেকে। লুৎফর রহমান জুয়ে লিখেছে, মেহেদি হাসানের প্রশ্ন, এই গরমে কুয়াশা কি তার রহস্যের জাল ছড়াতে পারবে, কি মনে হয়? আজিজুল খান, অনেক ভয় লাগে, তাই তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে তার সাথে শোনার জন্য আজকে সে রেখে দিয়েছে। খুব ভালো, দুই বন্ধু মিলে কেমন শুনলে সেটা জানিও। মোহাম্মদ সেলিমউদ্দিন সুমন লিখেছে আমাদেরকে, ইমরান এইচ চঞ্চল ফ্রান্স সাউথ আফ্রিকা থেকে, লিখেছে, ভুলি কিভাবে, অবশ্যই সঙ্গে ছিল, আমি যতদূর বুঝতে পারছি। সজল সরকার, কুয়াশার আয়োজন ভীষণ ভালো লাগে। তারেক মামুন, নার্গিস হত্যার বিচারটাই কেস ক্লোজ হয়ে গিয়েছে। আলমাহিয়ান শাওন, আজকে কুয়াশা আবার একটু শর্ট করে বলতে পারো? আজকে কুয়াশা পুরোটাই তুমি শুনতে পারবে, বুঝে বললাম, ডাউনলোড করে বিশ্ব রেডিও bd.fm থেকে। ফারজানা এখন কোথায় জানতে চাইছিল কিউটি অ্যাঞ্জেল। রায়ানা জাহরা, অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি, ফারজানার জন্য আসলেই খারাপ লাগছে, আর ফারজানা সত্যি আমি তোমার সাথে একমত। মোহাম্মদ আল আমিন, আজকের আয়োজন বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে তার। জুবায়ের আহমেদ লিখেছে আমাদেরকে, মোহাম্মদ রবি, না এটা ভূত সম্পর্কিত কোন অনুষ্ঠান নয়, এটা রহস্য সম্পর্কিত অনুষ্ঠান। সেই রহস্য হতে পারে সলভ, সেই রহস্য হতে পারে আনসলভ, কিংবা সেই রহস্য হতে পারে একেবারে বাস্তব জীবনের সত্যি ঘটনা, কিংবা হতে পারে সেটা কোনো ফিকশন, পুরোটাই রহস্য। তোমরা তো জানো যে কুয়াশার ইংরেজি হচ্ছে মিস, এবং মিস আর মিস্ট্রি দুটা জিনিস কিন্তু একে অন্যের পরিপূরক। যখন রহস্য ভেদ করতে হয় সেরকম কুয়াশাও কিন্তু ভেদ করে সামনে এগিয়ে গেলে আমরা দেখতে পাই যে কি আছে, সেভাবেই। মোহাম্মদ রবিউল ইসলাম লিখেছে আরো একবার, মোহাম্মদ সুলাইমান চৌধুরী সঙ্গে আছে, ইমরান, তারপরে ইমরান খান লিখেছে আমাদেরকে, হাসান শরীফ মিরপুর থেকে লিখেছে আমাদেরকে, বুঝে না সে বুঝে না, আবারও সেই প্রেম যে মানুষকে ধ্বংস করে দেয়, না এটা ঠিক না। অনেক সময় প্রেমের ক্ষেত্রে আমরা ভুল স্টেপ নিয়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনি, হয়তো এটা সেরকম একটা ব্যাপার ছিল, কিংবা ভুল মানুষকে ভালোবাসার কারণে হয়তো নার্গিসের এরকম নির্মম পরিণতি হয়েছে। রেজাউল হক লিখেছে আতিক হাসান, এবিসি রেডিওকে ধন্যবাদ জানিয়েছে এত সুন্দর একটি আয়োজন প্রচারের জন্য, হাসান শুভ মজা পেয়েছে শুনে। বান্নুর ধন্যবাদ। মোহাম্মদ হাবিব লিখেছে আমাদেরকে, লিখেছে মোহাম্মদ শাওন, ফাহিম জামান লিখেছে মোহাম্মদ শাওন, 99 জন মিলে শুনছে, এটা কি সত্যি কথা? আবির হাসান রেয়ন, সে ভীষণ ভয় পায় এবং আজকের গল্প ভয়ঙ্কর কিনা জানতে চায়, আজকের গল্প সত্যি মানুষের মানুষকে ভয় পাওয়ার একটা গল্প। লিখেছে আহমেদ রিশাদ, নার্গিসের এই গল্প মানে নার্গিসের এই ঘটনা অসম লেগেছে তার কাছে। ভ্রান্তি বিলাস লিখেছে, সঙ্গে আছে আমাদের আধুনিক সমাজ চিন্তাবিদ, লিখেছে আমাদেরকে ফেসবুকে, আরফিন হৃদয়, এটা কি মিস করার মতো আয়োজন কিনা? অবশ্যই না, আমার তো তাই মনে হয়, আমি কি আমি হলে মিস করতাম না, মিস করিও না। লিখেছে ইমরান হোসেন, মিস্টার ইয়াস প্রোগ্রাম, এই আয়োজনটা তার ভীষণ ভালো লাগে। লিখেছে অনেকগুলো বন্ধু আমাকেও, তারা বলছে গরমের দিনে কুয়াশা সব অসময় উত্তপ্তিল। রাকিব মাহমুদ আমাদের সঙ্গেই ছিল, এখনো সঙ্গে আছে জানিয়েছে। লিখেছে আমাদের আরিফ খান জয়, মিলি আপুকে অনেক ধন্যবাদ, কারণ আজ উনার কারণেই এত সুন্দর একটা ঘটনা জানতে পারলো। আব্দুল্লাহ আরাফাত আছে আমাদেরকে, আরিফ খান জয়, সাউন্ড শুনে খুব ভয় লাগে, কৃতিত্ব আমাদের সাউন্ড বিভাগ শব্দ বন্ধু খালিদের। আর ইফতিকার হুসাইন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, তাই বুল্লাহ লিখেছে এক আন্সবাদ হিয়ার দিস প্রোগ্রাম। আর খোকন মাহমুদ, তারপর আসাদ এখন কোথায়? আসাদ শেষ পর্যন্ত তো মামলা থেকে ছাড়া পেয়ে গিয়েছে, মামলা উঠিয়ে নেওয়া হয়েছে, তো সে যেখানেই আছে হাওয়া বাতাস খেয়া লাগিয়ে ঘুরে যাচ্ছিল আর কি। রাতের আধার, হ্যাঁ আমি আমিও শারমিনকে ভীষণ মিস করছি, শারমিনকে ছাড়া, শারমিন যদিও ছিল আমাদেরকে গল্পটা শুনিয়েছে, আর আমার সাথে অনেয়ার এই মতো নেই বলে আমি ভীষণ মিস করছি শারমিনকে, এবং আমার সঙ্গে অনেক বন্ধুরা মিস করছে জানিয়েছে। নরসিংহী থেকে রাতের আধা লিখেছে আমাদেরকে, অদ্ভুত কাব্য, টোটালি স্পিচলেস। আর রাতের রাধার, আচ্ছা হেভেন প্রিন্স ইয়াসিন আমাদের এই কাহিনীতে একটা বড় ভূমিকা যিনি, সেই তৎকালীন পুলিশ সুপার শাহাবুদ্দিন আহমেদ, তাকে অনেকেই স্যালিউট জানিয়েছে, হেভেন প্রিন্স ইয়াসিন, তারপরে মোহাম্মদ আল আমিন, আরো অনেকেই। ফারজানা কি আসাদকে বাবা বলে স্বীকার করেছিল কিনা? আরিফ খান জয়, না ফারজানা কেন আসাদকে বাবা বলে স্বীকার করবে? আসাদও কিন্তু তার ছোট মেয়ে বন্যাকে স্বীকার করেনি, যখন তার বন্যার পিতৃত্বের কথা প্রসঙ্গে এসেছিল তখন কিন্তু আসাদ নিশ্চিত ছিল। আর লিখেছে নার্গিসের কি কোনো ফ্যামিলি ছিল না, তার মেয়েদের কি হলো? নার্গিসের বাবা মার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, আমরা মেয়ের মুখে শুনেছি, আর নার্গিসের ফ্যামিলি ছিল এবং তারা, আচ্ছা ফারজানা সিবলিং কোথায় সেটাও জানিয়েছি, যে বন্যা এখন আছে শফিকুলের সঙ্গে। লিখেছে মোহাম্মদ আলামিন, আরিফ খান যার প্রশংসা, আসাদ কি মানুষ না পশু? এই আয়োজন শুনে কি মনে হয় তোমাদের, আসাদের মানে কীর্তিকলাপ শুনে কি মনে হয়? শকতুল বাড়ি লিখেছে আমাদেরকে, নাজিমুদ্দিন আছে আমাদের সঙ্গে, আমির হোসেন বলছে যে পাপ বাপকেও ছাড়া না কথাটা 100% সত্যি, সেটি প্রমাণ হলো। নীল পরি বলছে আজকের কাহিনী অসাধারণ লেগেছে তার। আর ফারজান আদিজের প্রশ্ন, মাঝখানের সময় তাই ফারজানার বাবা কোথায় ছিলেন? ফারজানার বাবা ছিলেন তার বাসায় এবং ওনার কাছে বন্যা আছে এটা আমরা জেনেছি। ফারজানা আসলে মানসিক ভাবে মাকে হারিয়ে বিপর্যস্ত হয়ে যাওয়ার পরে, যেহেতু তার পরিবারে তাকে গাইড করার মতো সেখানে কোনো নারী ছিলেন না, তাকে বয়সে বড় যে তাকে টেক কেয়ার করতে পারে, এবং ফারজানার বাবাও পরে আর বিয়ে করেননি, তো সেই জন্য ফারজানাকে তার কাজিন মিলি তার কাছে নিয়ে যায়, মিলির কাছে সে বড় হয়েছে, মিলির কাছে ছিল, মিলি তার টেক কেয়ার করেছেন, এবং মিলি হচ্ছেন আমাদের এই ঘটনায় সেই সাহসিকা নারী, যার উৎসাহে এবং যার কারণে আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি যে নার্গিসের কি পরিণতি হয়েছিল। আর সাকিব বলছে যে এই আয়োজনটা একদিন হয় কেন, পুরো উইক ধরে নিশ্চয়ই ভালো জিনিস কম কম শোনায় ভালো, তাই না? আর খুব বেশি শুনে ফেলে বোর্ড হয়ে যাবে, তাই না? আর যে বন্ধুরা সঙ্গে আছো, প্রচুর বন্ধু, প্রচুর কথাবার্তা, তারা পুরো আয়োজনটা মনোযোগ দিয়ে শুনেছে, বুঝেই যাচ্ছে। আর নুসাইবা উত্তরা থেকে জানতে, আসাদ নার্গিসকে কি দিয়ে নার্গিসকে কি করাতে চেয়েছিল, আসাদের উদ্দেশ্য কি ছিল, কেন আসাদ নার্গিসকে হত্যা করেছিল? আচ্ছা, আমরা এখান থেকে যেটা জানতে পারি যে আসাদের, যদিও আসাদ নার্গিসকে ভালোবাসার কথা বলে বাসা থেকে নিয়ে এসেছে, তাকে তার পরিবার থেকে সরিয়ে এনে আবার বিয়ে করেছে, কিন্তু আসাদের উদ্দেশ্য ছিল নার্গিসকে দিয়ে অনৈতিক কীর্তিকলাপ করানো, এবং এটাতে বিরোধিতা করেছিল নার্গিস। তার স্ত্রীর মর্যাদা দিয়েছিল, আমরা শুনেছি যে সে আসাদের যে আসল বাড়ি সেখানেও গিয়েছিল বেশ কয়েকবার, তারপরও আসাদ তাকে যদিও বিয়ে করেছিল সেটাও অনেকদিন পরে, কিন্তু তাকে সেইভাবে তার বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীর মর্যাদা কখনোই দেয়নি। এবং আসাদ নার্গিসকে তখনই হত্যা করে যখন নার্গিস তার এই খারাপ উদ্দেশ্যের কথা সবাইকে বলে দেবে বলে আসাদকে, যেটাকে বলে প্রচন্ড একটা হুমকি দিয়েছিল, সে ভেবেছিল যে তার যেহেতু ভালোবাসার মানুষ এবং সে হয়তো এই কথাটা শুনে ভালো হয়ে যেতেও পারে, কিন্তু বিধিবাম তাকে শেষ পর্যন্ত আর বাঁচতে দেওয়া হয়নি। লিখেছে আমাদেরকে ইয়াহিয়া চৌধুরী কেরানীগঞ্জ থেকে, ফারজানার মেন্টাল হেলথ কি ভালো হয়েছিল জানতে চাই কবির। হ্যাঁ, সৃষ্টিকর্তার কৃপায় ফারজানা এখন ভালো আছে। বাসার মাদারীপুর থেকে, উনিরা কতজন ছিল আমরা এখান থেকে জানতে পারি কনফেশন থেকে, যে চারজন ছিল, চারজন মিলে খুন করেছিল এবং পরে তাকে পুঁতে রাখতে আরো কয়েকজন সাহায্য করেছিল। লিখেছে সুজন, আছে ঘটনাটা খুব কষ্টের, নার্গিস তার, আচ্ছা সোহরা বাবু তালিব লিখেছে আসাদ কি এখনো জীবিত আছে। রফিকুল ময়মনসিংহ থেকে, শারমিন আপু অসুস্থ কিনা, না শারমিন অসুস্থ নয়, শারমিন সুস্থ আছে তবে ছুটিতে আছে। সাফাত কলাবাগান থেকে, শুধু একটা ব্যাপার অবাক হয়েছে, নার্গিসের কিছু হার যদি আসাদ সরিয়ে ফেলে পুরো ডেড বডি কেন সরল না, দেখি অবাক। আসলে তখন আসাদের সাইকোলজিতে কি কাজ করেছে এটা তো এতদিন পরে এভাবে আমরা জানতে পারিনি, আসাদের সঙ্গে যেহেতু যোগাযোগ করা সম্ভব হয়নি, আর যেহেতু মামলা উঠে নেওয়া হয়েছে এবং আসাদ, আমরা শুনলাম যে একটা সালিশে ফারজানার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল তার অনেক ক্ষতি করে, কিন্তু সে যে সরাসরি সে হত্যা করেছে কিংবা হত্যার সঙ্গে জড়িত ছিল সেটা প্রমাণিত হওয়া তারপরও সে কিন্তু নিজের মুখে কখনো স্বীকার করেনি। 2003 দিকের ক্লাস নাইনে পরে কবি ঢাকা ইউনিভার্সিটি থেকে জানিয়েছে উত্তর সঠিক হয়েছে ফারজানা। আর জয় লিখেছে আমাদের মিরপুর এক থেকে, রাফি জানতে চায় ফারজানা এখন কোথায়, ফারজানা আছে ঢাকাতেই আছে, স্বামী সংসার নিয়ে সুখে আছে। রেশমি সাপ্তাহী থেকে, ফারজানার বিয়ে হয়ে গিয়েছে কিনা, হ্যাঁ ফারজানার বিয়ে হয়ে গেছে। আরো অনেক বন্ধু, অনেক খুদেবার্তা, সবগুলো প্রশ্নর উত্তর আমরা চেষ্টা করলাম দিতে, এবং ঘুরে ফিরে তো আমরা দেখলাম যে মোটামুটি কাছাকাছি প্রশ্ন, ফারজানা এখন কোথায়, ফারজানা কোথায়, ফারজানা কেমন আছে, তারপরে নার্গিসের ডেড বডি কি হয়েছিল সেটাও আমরা জেনেছি, যে একটা গায়েবি জানাজা পড়ানো হয় এবং সেগুলো পুলিশ হেফাজতেই ছিল হাটগোট। এই তো এই হচ্ছে মানুষকে ভয় পাওয়ার কথা, কেন আমরা মানুষকে ভয় পাই, ভূত প্রেত অতিপ্রাকৃত জিনিসপত্র, তারপরে অনেক হিংস্র জীব জন্তু, এসবের প্রতি আমাদের ভয় থাকে, কিন্তু মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যার বেলা তার সজাতে হিংসে মুখে থাকে। আজকে তো আমরা কুয়াশা থেকে সেরকমই একটা কাহিনী শুনলাম, কুয়াশায় এরকম আরো অনেক সত্য ঘটনা, আরো অনেক কাহিনী, অনেক 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 গল্প আছে, ধীরে ধীরে কুয়াশার এক একটা আয়োজনে এক একটা রহস্যের কথা সবাই জানে। অনেক ধন্যবাদ বন্ধুদের এত রাত পর্যন্ত সঙ্গে থাকার জন্য, কুয়াশার আয়োজনে সঙ্গে থাকার জন্য, আমাদের এই আয়োজন উৎসাহ দেওয়ার জন্য। যে বন্ধুরা বলছো কুয়াশার ইজ দ্য বেস্ট, সবাইকে অনেক ধন্যবাদ, তোমাদের এই ধরনের সঙ্গ পেলে আমরা অবশ্যই আরো অনেক সুন্দর সুন্দর গল্প তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ব্রতি বিদায় নিচ্ছি, শুভরাত্রি, ভালো থেকো সবাই।
কথা হবে আগামী সোমবার। কুয়াশার আরো একটা আয়োজন নিয়ে সঙ্গে থাকবে কথা বন্ধু শারমিন। আজকের মতো বিদায়।
This track was downloaded from FusionBD.com.